FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
That's right. বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুটবল FM, আমি রাসেল আছি, সাথে ঘড়িতে সময় রাত 11:59 এবং শুরু হয়ে গেল ফুটবল FM। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবল FM এবং আশা করছি যে একটা উইক আপনাদের অনেক ভালো কেটেছে এবং আজকে সবাই প্রস্তুত ফুটবল FM শোনার জন্য। যদিও প্রচন্ড গরম, তারপরেও এই উইকে খুব অল্প হলেও সামান্য হলেও বৃষ্টি হয়েছে ঢাকা শহরে এবং সারা দেশে হয়তো কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। আমি আমার ধারণা দু এক জায়গায় আমি শুনেছি বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আমার মনে হয় যে এই সময়টা ভালোই কাটছে, খুব অস্থিরতা নেই এবং একটু আরামেই কাটছে। আর এখন ফুটবল FM আছে, সুতরাং কোনো কথাই নেই। আমার কাছে মনে হয় যে যদি কোথাও বৃষ্টি পড়ে থাকে তাহলে শো হবে আরো জমজমাট। আর এমনিতেও আজকে আমাদের যে অতিথিরা আছেন তারা আপ্রাণ চেষ্টা করবেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের বাস্তব ঘটনা দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে লিখতে চান, আপনার ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasel। এই দুটো পেজ আপনারা ভিজিট করতে পারেন এবং এখানে যে পোস্ট আছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিতে পারেন যে কোন ঘটনাটি ভালো লাগছে, কোন ঘটনাটি ভালো লাগছে না আপনার কাছে। এবং সেই সাথে আমাদের সাথে আপনারা টুইটারেও কানেক্টেড থাকতে পারেন, @rasel_bhutfm। ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট, সো আপনি চাইলেই খুঁজে বের করে সেখানে আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টেও আপনি আমাদের ইউ ক্যান চেক ইট আউট। ওকে, আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি ঘটনায় চলে যাব আজকে। এবং আমাদের আজকের অতিথিরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের সাথেও পরিচিত হবে একটু পরে। তবে শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা ঘটনায় নিয়ে যেতে চাই এবং সেই ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন, একজন ইমেইল করেছেন, আমি সেই ইমেইল থেকে আপনাকে পড়ে শোনাবো এবং আশা করছি যে এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ইমেইলটি এবং যিনি লিখছেন আমি তার মতো করেই বলার চেষ্টা করছি, আশা করছি যে ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি খুবই রেগুলার, বাট মুশকিলটা হচ্ছে যে মানে ভালো দিকটা হচ্ছে, মুশকিল বলছি সেটা হচ্ছে যিনি পাঠিয়েছেন তার খুব কাছের মানুষের কাছ থেকে শোনা হওয়ার কারণে ঘটনাটি খুবই মানে ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে পড়তে এবং আপনাদেরও শুনতে হয়তো ঠিক ততটাই ইন্টারেস্টিং লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি, যেভাবে লিখছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার বিশ্বাস আপনি ভালো আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি নিয়মিত ফুটবল FM শুনি, তাই আগ্রহবশত একটি সত্য ঘটনা লিখে পাঠালাম। আমি নাম প্রকাশে আগ্রহী নই, ঘটনা লিখে পাঠালাম, ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন, কারণ আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটা আমার দাদার চাচাতো ভাই ফুল মিয়া তার সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা। আমাদের বাড়ি বগুড়া শহর থেকে 25 কিলোমিটার পূর্বে যমুনা নদীর পাড়ে, নাম বললে অনেকে চিনবেন। 2000 সালের দিকে যমুনার পানি নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়াতে প্রচুর বন্যা হয়েছিল, সবাই রাস্তায় ঘর বানিয়ে থাকতাম, রাতে সবাই মিলে আড্ডা দিতাম। একদিন দাদাকে অনুরোধ করলাম ভূতের গল্প শোনানোর জন্য। আমরা আগে জানতাম দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আছে, তার মুখ থেকে ঘটনাটা শুনতে চাইলাম, তিনি রাজি হলেন এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলেন। দাদার বর্ণনাটা দিয়ে রাখি, তিনি ছিলেন প্রায় 6 ফুট লম্বা, সুঠাম দেহের অধিকারী এবং ভালো কুস্তি খেলতেন। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই পাঠালাম। ঘটনা শুরু, এটি স্বাধীনতার আগের ঘটনা। আমার বয়স তখন 27-28 বছর। ছেলেবেলা থেকেই ডান পিঠে ভয় ডর বলে কিছুই ছিল না। বাড়ির গৃহস্থালির পাশাপাশি কুস্তি খেলতাম। এলাকায় কুস্তি খেলায় বেশ নাম ডাক ছিল, তাই বিভিন্ন এলাকা থেকে খেলার জন্য আমন্ত্রণ পেতাম। আমিও আনন্দের সাথেই খেলতে যেতাম। খেলা শেষ করে বাড়িতে আসতে প্রায় অনেক রাত হত, আর এজন্য বউয়ের কাছে অনেক বকাবকি শুনতে হতো। আমি রাত করে বাড়িতে ফিরতাম, তাই জীবনে অনেক কিছুই দেখেছি, যেমন সাদা কাপড় পরা মহিলা, বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা, ভূতের আলোর কুণ্ডলী দেখা, অনেক কিছুই। কিন্তু আমার সামনাসামনি কখনো আসত না, আর কোনোদিন ভয়ও পেতাম না। ঘটনাটা ঘটে এক গরমের সময়। তখন মাঠে মাঠে ধান কাটা চলছিল। সেবার খুব বেশি ধান লাগানো হয়নি, যেটুকু ছিল আগেই কাটা মারাই শেষ। সেবার শ্বশুর বাড়িতে অনেক ধান হয়েছে, তাই বউ আমাকে আমার 4-5 বছরের বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি গেল। আমাকেও সাথে যেতে পড়ল, কিন্তু আমি গেলাম না। আমাদের কিছু একটা ফসলের খেতে আগাছা নিড়ানির প্রয়োজন, তাই যায়নি। ধান কাটার সময় হওয়াতে কৃষক পাওয়া মুশকিল, সবাই ধান কাটতে ব্যস্ত। যা হোক, অনেক চেষ্টার পর একজনকে পেলাম, নাম আবুল মিয়া। আমরা বাজারের বটগাছের নিচে বসে সব আলাপ সেরে নিলাম। আমি আবুল মিয়াকে বললাম, খুব সকালে আমরা কাজ শুরু করব, টাকা কিছু বেশি দেব সকাল সকাল কাজ শুরু করার জন্য। সে রাজি হল। আমি তাকে বললাম আমাকে যেন সকালে সে ডেকে নিয়ে যায়। কথা বলা শেষে যে যার মতো বাড়িতে চলে আসি। রাতের খাবার খেয়ে উঠানে বসে বিড়ি খেয়ে ঘুমোতে গেলাম। জ্যোৎস্না রাত, অনেক গরম পড়েছে। বিছানায় এদিক সেদিক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। কারো ডাকে ঘুম ভেঙে যায়, আমি তারপরেও চুপচাপ বিছানায় বসে থাকি। এবার স্পষ্ট শুনতে পেলাম, ফুল ভাই মাঠে যাবেন না? আমি এসেছি। ডাক শুনে বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া। তবু আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলোয় দেখলাম বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি বললাম, আবুল মিয়া তুমি দাঁড়াও, আমি আসছি। বলে বিছানা থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে বিড়ির প্যাকেট, ম্যাচ আর হাতে পাচুন, অর্থাৎ নিড়ানি দেওয়ার যন্ত্র, আমাদের গ্রামের ভাষায় পাচুন বলে, সেটা নিয়ে বের হলাম। দেখলাম সবাই ঘুমাচ্ছে। ঘড়ি ছিল না বলে সময় কত তা জানতাম না, আর চাঁদের আলো এতটাই পরিষ্কার যে দিন না রাত বোঝা যাচ্ছিল না। ভাবলাম গরমের কারণে সবাই দেরিতে ঘুমিয়েছে, তাই উঠতে দেরি হচ্ছে, তাই আর কাউকে ডাকলাম না। একটা বিড়ি ধরিয়ে হাঁটতে শুরু করলাম। দেখলাম আবুল মিয়া আমার অনেক আগে চলে গেছে। আমি পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। একবার ডাকলাম, আবুল মিয়া দাঁড়াও একসাথে যাই, কিন্তু সে কোনো কথা বলল না। আমাদের বাড়ির গ্রামের এক পাশে হওয়ায় বাড়ির উঠান থেকে নেমেই ফসলের মাঠ শুরু। আমাদের ফসলের ক্ষেতটি ছিল বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। আমি হাঁটতে হাঁটতে একসময় ফসলের জমিতে পৌঁছালাম। দেখলাম আবুল মিয়া নেই। ভাবলাম হয়তো আশেপাশে কোথাও আছে, কোন ফসলের ক্ষেতে আইলে বসে পড়েছে। তাই আর কিছু না ভেবে একটা বিড়ি ধরিয়ে নিড়ানি শুরু করলাম। কতক্ষণ সময় গেছে আমি জানি না, বিড়ি শেষ হয়েছে অনেক আগেই। হঠাৎ আমার মনে হল কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি আবুল মিয়া ভেবে উঠে, কি আবুল মিয়া উল্টাপাল্টা কিছু খেয়েছ নাকি, এত সময় লাগলো কাজ সারতে? আবুল মিয়া কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আমি আবার বললাম, আবুল মিয়া বিড়ি ধরাবা নাকি? বলে পাচনটা মাটিতে গেড়ে বিড়ি বের করতে উঠলাম। একটা মুখে নিয়ে আর একটা বিড়ি আবুল মিয়ার দিকে এগিয়ে দিলাম। আবুল মিয়া বিড়িটা ধরাল না, তাই আমি এবার তার মুখের দিকে তাকালাম। তাকিয়ে শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। দেখলাম মানুষের মতো আকৃতি, কিন্তু সারা শরীরে বড় বড় লোম, একটি অবয়ব লোমে ঢাকা, একটি অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। জীবনে প্রথম আমি বেশ ভয় পেয়ে গেলাম। জীবনে প্রথমবার কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার আর বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া না, এই অবয়বটা আমাকে বাড়ি থেকে ডেকে এনেছে, আমি তা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আজ খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে আমার সাথে, কিন্তু আমি সাহস হারালাম না। আমি বলে উঠলাম, আবুল তুমি এই গরমের মধ্যে সব কি কাপড় পরে এসেছ, তোমার শরীরে কি জ্বর? তাহলে চলো বাড়ি যাই, আজ কাজ করতে হবে না, বলে পেছনে ঘুরে দাঁড়ালাম আর পকেট থেকে ম্যাচটা বের করেছি। ম্যাচটা হাতে নিয়ে সবে জ্বালানোর চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে একটা থাবা মারলো আর আমার ম্যাচটা হাত থেকে পড়ে গেল। আমি ভাবছি দৌড়াবো, ঠিক সেই সময় পেছন থেকে থাবা দিয়ে আমাকে ধরে ফেললো, সাথে সাথে আমার হৃৎপিণ্ড ধপ করে বাড়ি খেলো, গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। আমি কি করবো বুঝতে পারছি না, ভয়ে শরীর কাঁপছে, দৌড়াবো কিনা তাও বুঝতে পারছি না, উপায়ও নেই কারণ সে আমাকে ধরে রেখেছে। আমি ভাঙা ভাঙা গলায় বললাম, আমাকে কেন ডেকে নিয়ে এসছো, কেন আমাকে মারতে চাও, আমি কি ক্ষতি করেছি তোমার, আমাকে ছেড়ে দাও। অবয়বটা শুধু বলল, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার সাথে চল, বলেই আমাকে পেছন দিকে টানতে 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 শুরু করলো। আমি চেষ্টা করলাম ম্যাচটা ধরাতে পারলাম না, আবার চেষ্টা করছি পাছুনটা ধরতে তাও পারলাম না। অবয়বটা আমাকে টেনে নিতে শুরু করলো। ফসলের জমি থেকে 10-12 মিনিট হাঁটার পর একটা খাল আছে আর অবয়বটা আমাকে সেদিকে যেতে বলছে। আমি তার হাত থেকে ছুটতে চেষ্টা করছি কিন্তু পারছি না। ততক্ষণে আমি বুঝে পেরেছি সে আমাকে খালের দিকে নিয়ে যাবে, এখানে মারবে না, কারণ মেরে ফেলার হলে এতক্ষণে মেরে ফেলত। কিছুটা সাহস জুগিয়ে তাকে সজোরে আঘাত করলাম কয়েকবার, কিন্তু তার হাত থেকে ছুটতে পারলাম না। আমি সেটাকে আঘাত করার পর ভয়ঙ্কর রূপ আরো বেশি ভয়ঙ্কর হতে লাগলো। অবয়বটা প্রচণ্ডভাবে খেপে উঠল, চোখগুলো লাল রঙের হয়ে গেল, একটা কর্কশ গঞ্জন করল, আমাকে মাটিতে ছিটকে ফেলে দিল, আমার হাত পা দুটি টানতে শুরু করল। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলাম কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। আমি প্রচণ্ড রকম ভাবে চিৎকার করতে লাগলাম কিন্তু কে শুনবে আমার চিৎকার, আশেপাশে তো কোনো জনমানব নেই, নেই কোনো ঘরবাড়ি, সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর আমি চেষ্টা করছি তার হাত থেকে বাঁচতে। আমি আবারও শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে বাম পা দিয়ে লাথি মারলাম, এবার সে আমাকে ছেড়ে দিল। আমি দাঁড়িয়ে দৌড়াতে চাইলাম কিন্তু পারলাম না, অবয়বটা আমার হাত আবার ধরে ফেলল আর এবার সে ভয়াবহ দেখাতে শুরু করল। আমার পা দুটি ধরে কাপড় কাচার মতো করে কয়েকবার মাটিতে বাড়ি দিল, আমি প্রচণ্ড ব্যথা পেলাম, শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম, নিস্তেজ হয়ে গেলাম, এবার চিৎকারও করতে পারছি না। সে আমাকে টানতে থাকলো, আমি আমার পিঠে প্রচণ্ড রকমের ব্যথা পাচ্ছিলাম, শুধু ভাবছিলাম এটাই আমার জীবনের শেষ রাত, আজ আমার মৃত্যু নিশ্চিত। আমার শরীরের সমস্ত কাপড় ছিঁড়ে গেছে, পরনের লুঙ্গি খুলে পড়ে গেছে, আমি দোয়া পড়ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না কারণ আমার শরীরে কোনো কাপড় নেই। ততক্ষণে অবয়বটা আমাকে টানতে টানতে খালের পাড়ে নিয়ে এসেছে আর মাত্র 3-4 হাত নিতে পারলেই আমাকে নিয়ে খালের পানিতে তলিয়ে যাবে। আমি চাঁদের আলোয় দেখতে পারলাম খালের পাড়ে একটা খুঁটি গাঁড়া, সম্ভবত মাঝিদের নৌকা বাঁধা খুঁটি। আমি জীবনের শেষ চেষ্টা করলাম, 2 হাত দিয়ে খুঁটিটা শক্ত করে ধরলাম, অবয়বটা আমাকে প্রচণ্ড টানতে শুরু করল আর হাত ছিঁড়ে যাবার উপক্রম হল, কিন্তু আমি কোনোভাবেই খুঁটিটা ছাড়লাম না। কিন্তু বিধিভাম বিধিভাম, দেখলাম খুঁটিটা টানের চোটে হেলে পড়েছে। আমি শুধু শেষবারের মতো বললাম, আল্লাহ আমাকে মাফ করে দিও, আর মাত্র একটা টান দিলেই খুঁটিটা মাটিতে পড়ে যাবে আর অবয়বটা আমাকে নিয়ে চলে যাবে খালের ভেতরে। ঠিক সেই মুহূর্তে খালের পশ্চিম পাড়ের দূর মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসলো। আজানের ধ্বনি শোনা মাত্র অবয়বটা আমাকে ছেড়ে দিল আর পানির নিচে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, তোর কপাল ভালো, আমার বাচ্চারা ক্ষুধার্তই থেকে গেল। আমি খালের কিনারা থেকে দৌড়াবো সেই শক্তিটুকু হারিয়ে ফেলেছি। আমি কোন রকমে হামাগুড়ি দিয়ে খালের পাড় থেকে উপরে উঠতে পারি, কত দূরে গিয়েছিলাম জানি না, আর কিছু বলতে পারবো না। যখন আমি চোখ খুলি দেখলাম আমি আমার বিছানায়, আমার বাবা মা বউ বাচ্চা সহ অনেক লোকজন আমার পাশে। আমি জানতে চাইলাম বেলা কত, মা বললেন বিকাল। আমার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা এবং জ্বর, আমার সমস্ত শরীরে অনেক জখম, সমস্ত পিঠ ছিলে গিয়েছিল। পরে জানতে পারি সকালে জেলেরা আমাকে খালের কিনারে অজ্ঞান অবস্থায় পেয়ে বাড়িতে দিয়ে যায়। আমার সুস্থ হতে এক মাসেরও বেশি সময় লেগে যায়। সেদিন সন্ধ্যাবেলা কয়েকজন কৃষক কাজ শেষে খালে গোসল করতে নামে এবং একজন কৃষক পানিতে ডুবে যায়। অনেক চেষ্টা করেও তার লাশ পাওয়া যায় না। দুদিন পরে সেই ব্যক্তির লাশটা খালের জলের ওপর সাদা ফ্যাকাশে অবস্থায় ভাসতে দেখা যায়। ঘটনার কিছু বছর পরে জায়গাটা যমুনা নদীতে ভেঙে যায়। আবার 1998 সালের দিকে চর জাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই খালটা ঠিক একই জায়গাতে সৃষ্টি হয়েছে। চরে জনবসতিও গড়ে উঠেছে, কিন্তু সেই খালে এখনো অনেক ঘটনাই ঘটে চলেছে। ঘটনার সত্যতা কি দাদার কাছে জিজ্ঞেস করাতে তিনি তার পিঠের কাপড় উঠিয়ে আমাদের তার পিঠের কাটা দাগগুলো দেখিয়েছিলেন এবং আমরা সবাই তা বিশ্বাস করেছি। গুছিয়ে লিখতে পারলাম না, ভুল হলে ক্ষমা করবেন। ভূত এফএম এভাবেই চলুক সারা জীবন। মোবাইল দিয়ে অনেক কষ্ট করে ঘটনাটি লিখেছি, প্রচার করলে খুব খুশি হব। আমার মায়ের কাছে আরো অনেক ঘটনা আছে, আপনি চাইলে লিখে পাঠাবো। যেহেতু এরপরে তিনি নাম ঠিকানা সবকিছু দিয়েছেন এবং তিনি তা প্রকাশ করতে চান না, আমি প্রকাশ করলাম না। তিনি নাম ঠিকানা গ্রাম থানা জেলা এবং মোবাইল নাম্বার শেয়ার করেছেন এরপরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই ঘটনাটা আসলে আমার কাছে পড়তে অনেক ভালো লেগেছে এবং আমি একটু পরে ফেসবুকে যখন ঢুকবো তখন জানতে পারবো যে সবার কেমন লেগেছে। তার আগে আরো একটা ঘটনা শুনে আসবো। এবং আমাদের সঙ্গে আছেন মারুফ শুভ, আমাদের প্রথম যে অতিথি, তার কাছ থেকে একটা ঘটনা শুনব এবং তিনি তার একটা ঘটনা আপনাদেরকে শোনাবেন এবং তাকে দিয়ে শুরু করতে চাই আজকের ভূত এফএম। এবং তারপরে আরো একজন আছেন একদমই নতুন অতিথি, তার সাথে কথা বলবো। আপনারা আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আরো একবার জানিয়ে রাখি আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে ভূত এফএম @radiofutki.fm which is bhwtfm@radioforty.fm। তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা শেয়ার করুন আমাদের সাথে। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofutki and www.facebook.com/bhutfm.russell। চলে যাচ্ছি মারুফ শুভর কাছে।
হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি ঘটনাটা শুনেছি। ঘটনাটা ঘটেছে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে, তাদের গ্রামে। তো তাদের গ্রামে একটা বিজনেস ছিল। তো আমার ফ্রেন্ডের বাবা, তার একটা পরিচিত লোক তাকে একটা ছেলে, 12-13 বছরের একটা ছেলেকে দিল আর বলল যে একে আপনার সাথেই রাখেন, এর বাবা মা মারা গেছে। তো আমার ফ্রেন্ডের বাবা ওকে ওনার সাথেই নিয়ে আসলো ওদের বাসায়। তো ওই ছেলেটা তাদের সাথেই তাদের বাসায় থাকা শুরু করলো, সবার অনেক কাছের হয়ে গেছিল, সবার অনেক কথা শুনত, সবাই তাকে অনেক আদর করত। কিন্তু মাঝে মাঝে সে কিছু অস্বাভাবিক আচরণ করত, যেমন সে বলতো যে রাতের বেলা সে স্বপ্নে দেখে যে তার মৃত মা তাকে ডাকছে এবং তাকে নিয়ে যেতে চায় তার সাথে। তো এই ধরনের কথাগুলো যখন সে সবার সাথে শেয়ার করত তখন সবাই তাকে বুঝাতো, বলতো যে মৃত মানুষ তো ফিরে আসতে পারে না, তুমি এই কথা বলবা না, তুমি তার জন্য সবসময় দোয়া করবা। তো এরকম কয়েকবার হওয়ার পরে আমার ফ্রেন্ডের যে বড় ভাই তার সাথে অনেক ক্লোজ ছিল, তো সে বলল যে তুই আমার সাথেই থাকবি আমার রুমে, তো তোর এই প্রবলেম আর হবে না। তো সে তাকে তার সাথেই নিয়ে গেল তার রুমে, মানে তার সাথেই থাকত সব সময় রাতের বেলা। তো তখন তার সাথে এই ধরনের ঘটনা হতো না। তো এভাবে 4-5 মাস তার সাথে, মানে তাদের বাসায় থাকতো, কাজ করত, ঘুরে বেড়াতো, মানে সবার সাথে অনেক ভালোই রিলেশন হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে। তো হঠাৎ একদিন সে বলল যে সে তার চাচার কাছে, মানে যে আমার ফ্রেন্ডের বাবাকে ওকে দিয়েছে সে ওর চাচা ছিল, তো তার চাচার কাছে সে কিছুদিনের জন্য মানে ঘুরে আসতে যেতে চায়। তো আমার ফ্রেন্ডের বাবা তাকে বলল যে ঠিক আছে, আমি তোমার চাচাকে বলি যে তোমাকে এসে যেন নিয়ে যায়। তো তাকে জানানো হলো যে সে ওনার বাসায় যেতে চায়। তো সে মানে আসার কথা ছিল, কিন্তু কোন এক কারণে সে আসতে পারেনি। সে বলল যে আমি নেক্সট উইক ওকে নিয়ে যাব। তো এই ঘটনাটা জানার পরে ও অনেক আপসেট ছিল, অনেক মানে কষ্ট পেয়েছিল ব্যাপারটা জানার পরে, কারণ আর দুই দিন পরেই ওর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। তো ওর মায়ের কবরটা জিয়ারত করতে যাচ্ছিল আর ওইখানে ও থাকতে যাচ্ছিল। তো সবাই তাকে বুঝালো, আমার ফ্রেন্ডের বাবা তাকে বলল যে তুমি চিন্তা করো না, আমরা এখানে একটা মিলাদ করে নিব তোমার আম্মুর মৃত্যুবার্ষিকীর দিন। তো তারপর ওর মন মানছিল না, ও অনেক আপসেট ছিল, সবাই ওকে বুঝালো। তো যেদিন ওর আম্মুর মৃত্যুবার্ষিকী ছিল তার আগের দিন দুপুরবেলা হঠাৎ করে তাকে বাসার কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না। তো সবাই অনেক খোঁজাখুঁজি শুরু করলো তাকে, মানে দুই তিন ঘন্টা হয়ে গেল কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমার ফ্রেন্ডের বাবা পুলিশকেও ব্যাপারটা জানালো যে এরকম ওকে পাওয়া যাচ্ছে না। তো ওর চাচাকেও খবর দিল আর বলল যে আপনার এলাকায় ভালো মতো দেখেন আর কবরের কবরস্থানের আশেপাশে দেখেন আছে নাকি। তো তখন কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো তাদের এলাকায় ভালো মতো খোঁজ নিল, ইয়ে করলো। আমার ফ্রেন্ডের ভাইও অনেক জায়গায় খুঁজলো কিন্তু তাকে পাওয়া গেল না, তিন চার দিন হয়ে গেল। তো আমার ফ্রেন্ডের মানে বাবা ওর চাচা যখন আসলো, ওর চাচা কিছু ঘটনা বলল আর কি ওদের বাসার, যে ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা একটু মানে মেন্টালি সিক হয়ে গেছিল এবং ভুল কিছু ওষুধ খাওয়ার কারণে হঠাৎ করে মারা যায়। এই বিষয়টা ওরও অনেক খারাপ লেগেছিল, ওর মা হঠাৎ করে এভাবে মারা যাওয়ার পরে মানে ও অনেক মানে ব্যাপারটা ভুলতে পারতেছিল না, এর জন্য ওর মাকে অনেক মিস করতো। আর ওর বাসার লোকরা ওই ব্যাপারটা অবাক, মানে অনেক কষ্ট ছিল এবং কষ্ট পেয়েছিল এই ব্যাপারটা জানার মানে দেখে। তো তারপরে যখন মানে ওর চাচা চলে গেল, তারপরে ওকে প্রায় চার পাঁচ মাস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমার ফ্রেন্ডের যে বড় ভাই তার SSC পরীক্ষা সামনে ছিল এবং মানে তাকে এতটাই ইয়ে করতো যে মানে রাতের বেলাও স্বপ্নেও ওকে কয়েকবার দেখেছে যে ও মানে হাঁটতেছে, ইয়ে করতেছে, এরকম করে মানে ঘুম থেকে উঠে সবাইকে বলতে ব্যাপারটা যে আমি ওকে দেখছি। তারপর সবাই ওকে মানে অনেক সান্ত্বনা দিল যে সমস্যা নেই, ওকে আমরা খুঁজে পাবো, তুমি ইয়ে করো না, আমরা সবাই ওকে খুঁজতেছি। তো সে তার SSC পরীক্ষা ছিল, SSC পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার পরে তার সে যে ফ্রি টাইমটা পেয়েছিল, সে বাইরে যখনই যেত তখনই যেখানেই যেত সে খুঁজতে থাকতো ওকে সবসময় যে ওকে পাওয়া যায় নাকি। এরকম করে প্রায় নয় মাসের মতো কেটে গেল, আরো তিন মাস কেটে গেল। তো তারপরে হঠাৎ একদিন রাতের বেলা সে মানে তার বাসার রুমের মানে তাদের বাসায় ভালো লাগছিল না। তো তাদের বাসা থেকে সামনে একটা তাদের বাগানের মতো ছিল, ওখানে ফল গাছ ছিল, ফুলের গাছ ছিল অনেক। তো ওই বাগানের ওই সামনে দিয়ে সে হাঁটাহাঁটি করছিল। তো চাঁদের আলোতে তখন রাত প্রায় 10:30-11 বাজে। তো রাত 10:30-11 তো গ্রামে অনেক রাত, তো কেউই ছিল না তখন। তো সে দেখলো চাঁদের আলোতে যে ওই ছেলেটা ওর বাসার যে ছেলেটা, ওই ছেলেটার নাম ফিরোজ ছিল, ওই ছেলেটাই ওই বাগানের মানে একটা মেহেন্দি গাছ আছে, ওই মেহেন্দি গাছের পাশে বসে আছে। ফার্স্টে উনি খেয়াল করতে পারেনি, উনি বলল যে মানে দেখলো যে কেউ একজন ওখানে বসে আছে। পরে তখন সামনে গেল, তখন গিয়ে দেখলো যে ওই ছেলেটা ওখানে বসে আছে। তো ওকে দেখে তো অবাক যে তোকে আমরা এতদিন ধরে খুঁজতেছি, কোনো জায়গায় পেলাম না, পুলিশ তোকে খুঁজতেছে পাচ্ছে না, তুই কই ছিলি? সে কোনো উত্তর দেয় না। তাকে অনেকবার মানে ঝাড়ি টাড়ি দিয়ে অনেক বললো যে তুই চল বাসে যাবি। যখন তার হাত ধরলো রাসেল ভাই, মানে পুরো হাত ঠান্ডা, হাত ধরে যখন টান দিয়ে তাকে বাসায় নিয়ে যাবে, সে জাস্ট একটা কথাই বলল, আমি তোমার সাথে বাসায় যেতে পারবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেছি। পরে এটা যখন শুনলো সে বলল যে কি বলতিস তুই? বলে যে আমি আর বেঁচে নেই।
আচ্ছা,
এইটা যখন বলল যে আমি আর বেঁচে নেই, আমার ফ্রেন্ডের ভাই অবাক হলো আর মনে করলো যে ও ব্যাপারটা দুষ্টামি করতে, বলল যে দেখ তুই টেনশন করিস না, আমরা বাসায় সবাইকে বলবো যে তুই একটা প্রবলেমের মধ্যে ছিলি, তুই তোকে কেউ কিছু বলবে না, তোর চাচাও তোকে কিছু বলবে না, তুই আমার সাথে চল। সে বলছে যে না, তুমি আমাকে অনেক খুঁজেছ, অনেক ইয়ে করেছো, আমি জানি, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে গেছি, আমি আর এই দুনিয়াতে বেঁচে নেই, আমি কিভাবে আমার মৃত্যু হয়েছে আমি তোমাকে এখন বলতে পারবো না, জাস্ট তুমি আমার একটা কাজই করো, তুমি আমার জন্য একটা গায়েবি জানাজা দিয়ে দিও।
আচ্ছা,
তো এটা বলে ও জাস্ট আস্তে আস্তে ছোট হয়ে গেল আর ভ্যানিশ হয়ে গেল। এই দৃশ্যটা দেখার পরে আমার ফ্রেন্ডের ভাই অনেক ভয় পেয়ে যায়, ওখান থেকে দৌড় দিয়ে বাসায় আসে। বাসার সবাইকে কেউ কেউ ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে উঠে ব্যাপারটা বলে যে আমি ওকে দেখেছি এবং আমাদের একটা জানাজা দেওয়া উচিত। কিন্তু ওর কথা কেউই বিশ্বাস করল না, বললো যে তুমি ওর ব্যাপারে আর চিন্তা করো না, ওকে আমরা খুঁজে পাবো, একটা জীবিত মানুষ ও তো বেঁচেও থাকতে পারে, ওকে ওর কেন আমরা ওর জানাজা দিব বলো। পরে ও বললো মানে উনি কাউকে বিশ্বাস করাতে পারছিল না যে সে এই জিনিসটা দেখেছে। তো তাকে সবাই শান্ত করলো যে তুমি এই বিষয়ে চিন্তা করো না, আমরা কালকে সকালে এই বিষয়ে কথা বলো, তুমি এখন ঘুমিয়ে পড়ো।
আচ্ছা,
তো এই বিষয়টা দুই তিন দিন পরে সে মানে ঘুমে স্বপ্ন দেখছে যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে কারো জানাজা পড়ছে, এই টাইপের কিছু দেখছে। তো তখন যখন এই জিনিসটা যখন সে দেখলো, সে তখন বুঝে গেল যে না, এই জিনিসটা তাকে করতেই হবে, জানাজাটা দিতেই হবে। তো এই ব্যাপারটা সে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করলো, ফ্রেন্ডকে বলল যে মানে ওই এলাকার একটা হুজুর তার সাথে এই বিষয়ে কথা বলার জন্য গেল, তাকে ব্যাপারটা জানালো যে আমার সাথে এই ঘটনাটা দেখেছি, আমি এই ঘটনাটা আমার সাথে হয়েছে, আপনি আমার সাথে একটু চলেন আর ও জানাজাটা একটু দেন। পরে হুজুরকে অনেক বলার পরে হুজুর তার কথা বিশ্বাস করলো, বিশ্বাস করে বলল যে হ্যাঁ আমি ওর জানাজাটা দিব। পরে সেই জায়গায় যে জায়গায় ওকে দেখেছিল রাসেল ভাই, ওই মেহেন্দি গাছের পাশে ওর মানে ও ছিল, ওর সাথে আরো দুই তিনজন ফ্রেন্ড ছিল, তারা ওই ছেলের জানাজাটা দিল। তারপর থেকে ওকে আর কোন সময় সে স্বপ্নেও দেখেনি, এমনিও দেখেনি। এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আমি যেটা এখন করব সেটা হচ্ছে আমাদের টুইটার দিয়ে শুরু করি। ওকে, আমি দেখতে পাচ্ছি যে সামিউল ইসলাম শাকিল আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আমাদের সাথে মেহেদী হাসান ইবন, ইমেলটা ভালো ছিল, MD আকরামুল সোহাগ অ্যাপ দিয়ে শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সাথে মহিউদ্দিন আহমেদ আছেন, ভূত এফএম অনেক ভালো লাগে তাই তিনি চান যে প্রোগ্রামটা যেন সারা পথ জীবন চলে। ওকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হুমাইয়া নওশিন, আমাদের সঙ্গে আছেন হারুন শিকদার, এছাড়াও শান্তা ইসলাম আছেন, এবং যে ফার্স্ট যে ঘটনাটা সেটা তার কাছে ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন মেহেদী হাসান ইমন, হ্যালো রাসেল ভাই। আমাদের সাথে আছেন SR রাজ, ছোট স্পিকারে শুনছেন বলে মন খারাপ করার কিছু নেই, আপনি চাইলে কিন্তু হেডফোন দিয়েও শুনতে পারেন। MD নাইম রেজা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সুহান, এবং আমাদের সাথে আছেন, তার কাছে ইমেলটা অনেক ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন। নিশ্চুপ নয়ন আমাদের সঙ্গে আছেন, দুর্জয় রয় আমাদের সাথে, ইমেলটা অনেক ভালো লেগেছে তার কাছে। মেহেদী হাসান ইমন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুশফিকুর রহমান সাদি, আকিব জাভেদ আমাদের সাথে আছেন, SR রাজ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মেহমেদ আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি এস আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি TR নিলয়, MD নাইম রেজা, ইমেলটা ভয়ঙ্কর ছিল জানিয়েছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিস্টার বিজয়, এবং তিনি লিখেছেন হাই আমি বিজয়। আমাদের সাথে আছেন সামিউল ইসলাম শাকিল, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মহিউদ্দিন, আমাদের সাথে আছেন প্রিন্স রাজ, এবং প্রথম ইমেলটা বেশ ভালো লাগলো। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আশা করছি যে আপনারা আশিক সরকার আমাদের সাথে আছেন, এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম, এবং আমাদের সঙ্গে স্যামি আছেন, MD আরিফুর রহমান আছেন, আমাদের সাথে হৃদয় রহমান আছেন, দেখতে পাচ্ছি পুষ্পেন্দু চক্রবর্তী, এবং তিনি আছেন হরিপাল হুগলি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুন রাইডার ক্যানাডা থেকে শুনছেন তিনি, এবং ইমেইলটা ভয়ের ছিল সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে সাইফুল ইসলাম শৌকিন আছেন, আমাদের সাথে আছেন তানজিম হাসিব ইমু, এছাড়াও MRH নীরব আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মেহরাব হুসেইন আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি আবু নোমান ফয়সাল, পরীক্ষা নিয়ে তিনি বেশ টেনশনে আছেন, তাহমিনা আরফিন তাহমিনা আফরিন তুলি আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন নাইট ডিউটি প্লাস ভূত এফএম। ইমতিয়াজ আহমেদ আমাদের সাথে আছেন নাটোর থেকে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি MD শফিউল ইসলাম বগুড়া সদর থেকে শুনছেন, আমাদের সাথে আছেন মনোজ কান্তি, এবং তিনি সিলেট থেকে আমাদের সাথে আছেন, অমিত কুমার আমাদের সাথে আছেন অ্যাপ দিয়ে শুনছেন, দুর্জয় রয় আমাদের সাথে আছেন, শাকিল পারাভি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন DJ স্যাম, এছাড়াও আছেন আমাদের সাথে জান্নাত নাইম, ইয়াসিন আরাফাত আলিফ, IM RK আমাদের সাথে আছেন, হাসিবুল মুবিন সহ আরো অনেকে ফেসবুকের কমেন্টের পরে যাব। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন চলে যাব আমাদের যে নতুন অতিথি আছেন তার কাছে, এবং আপনি আপনি প্রথমেই শুরুতে যেটা করবেন সেটা হচ্ছে আপনার নামটা একটু বলবেন, তারপর আপনি কি করেন সেটা বলবেন, তারপর আপনি কোথা থেকে আসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আপনার নামটা একটু বলবেন।
আমার নাম মোহাম্মদ হেরাল উদ্দিন। জি, আমি উত্তরা 13 নম্বর সেক্টর থেকে এসেছি। আমি আমার ব্যবসা হল দর্জি কাজ করি।
দর্জির কাজ করেন? আচ্ছা, আপনার ঘটনায় চলবে।
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। জি,
আমি শুরুতে যেটা বলবো আমার গ্রামের বাড়ির ঘটনা এবং সেটা আমার পরিবারের মধ্যে।
জি,
আমি ছোট, তখন বয়স বেশি মানে কম না, 17-18 এর মধ্যে হবে।
জি,
আমার আম্মাই আমার বুদ্ধর আগের থেকে আম্মাকে জিনে ধরে রাখছিল।
আচ্ছা,
তো জিনে ধরে রাখছিল এরকম ভাবে, জিনে ধরে আগের কবিরাজ তো খুব কম ছিল, কবিরাজটা খুব কম ছিল। তো যাই হোক, আমার নানানি বংশের মধ্যে আমাদের সবকিছু, বিশেষ করে ডাক্তার, কবিরাজ বা ম্যাজিশিয়ান, এগুলো সবই আছে আমার মামারাই সব।
জি,
তো আমার মামা আমার মাকে ওই ইয়া করে আর কি, ঝাড়াফু দেয়। তো ঝাড়াফু দেয় দেখে হয়তো বা যেদিন উপলব্ধি করা হলো যে জিনি আজকে ধরছে, তো জিনে ধরলে এমন ভয়ঙ্কর করে যেটা মানে হাত পাও খেঁচে ভয়ঙ্কর হাসি দেয় আর মানুষকে খামসাই খালি।
আচ্ছা,
মানে এমনি নষ্ট বিষয় কিছু করে না, শুধু মানুষকে খামসাই, হ্যাঁ, ম্যাদ্ধ করার চেষ্টা করে। সে যেই হোক, সে নিজের ছেলে হলেও মারার চেষ্টা করে, কাছে পেলে মারেও, মানে ফালা দেয়, আসাদ দেয় আর কি।
আচ্ছা,
তো যাই হোক, এরম ভাবে দীর্ঘদিন চলার পরে দেখা যায় যে মামা ঝাড়াফু দেওয়ার পরেও আবার সপ্তাহখানিক পরে আবার এরকম হয়, অথবা মাসখানিক পরে এরকম হয়।
জি,
তো ওই যখন জিনিসটা আসর করে, আসর করার আগে রাত্রে, বিশেষ করে রাত্রে সন্ধ্যার দিকে ঘটনাটা ঘটে, ঘরের চারে ওই ঢেল পড়ে।
আচ্ছা,
তো তখন আমরা অনুভব করি যে আজকে একটা কিছু ঘটবে, এবং ওই দরজা দিয়ে পর্যাপ্ত একটা বাতাস আসে। তারপরে আমরা ভাবি যে হ্যাঁ, মার কাছে এরকম কিছু একটা হয়ে যাবে। তো মার কাছে গেলে পালা বসাস, ঠিক নামাজ পড়তে যেভাবে যে সিস্টেমে বসা হয়, বসে দুলতিছে আর সময়টা হাসতিছে, হাত পাও খিস্তিছে, এর কাছে আমরা ভয় কেউ যাই না। মানে আগে যে ইয়া করতো, মারার চেষ্টা করতো বা মারতো, সেটা নিজের স্বামী অথবা বাবা হলেও ছাড়ত না।
আচ্ছা,
এরকম পরিস্থিতি হয়ে থাকে। তো মামা ভাবে ডেকে দেশা হলো, ডেকে এসে বলা হলো, বলার পরে মামা এসে ঝাড়াফু দিল, দিয়ে ভালো হলো। পরে সপ্তাহখানিক পরে আবার এরকম, তখন আমার একটু মানে আমি আবার একটু আমার একটু মানে প্রতিবন্ধী টাইপের আমি আর কি, আমরা খেয়াল করছি জানি না, যা তারপর আমি বলতেছি। তো আমার রাগ একটু বেশি।
আচ্ছা,
হঠাৎ করে রাগ উঠে গেল মামার উপর যে আজকে একটা কিছু করবো, আর মামা যেগুলো করে এগুলো সব মিথ্যা। তাছাড়া মা যখন ও আসে ঝাড়াফু দিলে ভালো থাকে, সপ্তাহখানিক ভালো থাকে, আবার পরে দেখা যায় আবার পরিস্থিতি ওই রকমই।
আচ্ছা,
তো সন্ধ্যার দিকে আমি মামার বাড়িতে গেলাম। মামার বাড়িতে যা, বাড়ির মধ্যে ডাইরেক্ট কারোর সাথে কোনো কথা না বলে বাড়ির মধ্যে একটা দাও অর্থাৎ মাছ কাটা বা তরকারি কাটা দাও নিয়ে এসে, তো যে কথা বলি না একটা কথা বলে রাখি, সেটা হলো বাড়ির পাশে একটা জঙ্গল, বন জঙ্গল, বন জঙ্গলের মধ্যে বিশাল জঙ্গল, ওর মধ্যে একটা কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছের বেশি উঁচু না, মোটামুটি 3-4 হাত উঁচু হবে এরকমে, প্রায় 17-18টা মাথা বান্ধা আছে, মানুষের মাথা। তো আমার মামা আবার বড় কবিরাজ, আমরা যেটা শুনেছি যে অনেক আগে তো ওই সাপে কাটা রোগী হলো ভালো করে ব্যর্থ।
আচ্ছা,
তো বৃহস্পতিবারে শনিবার রবিবারে আমরা যেগুলো গলার ফাঁস দিয়ে লোক মারা গেলে ওগুলো মাটিতে রাখলে ও রাত্রে ও চুরি করে ইয়েটা মাথাটা কেটে নিয়ে আসে, নেশকলেতে ওই কবিরাজি যে হোক ওর যেটা প্রয়োজনে সেটা ব্যবহার করে। তো আমরা নানা নানির বাড়িতে গেলে ভাড়া দেখি, ওই জঙ্গলের মধ্যে তো সহজে কেউ যায় না, তা আমরা বাড়িতে নানির বাড়িতে অনেকদিন পরে যাই, গেলে ওদিকে যাই দেখার জন্য, সাদা কাপড় দিয়ে ওই মাথাগুলো বান্ধা আছে। তো যাই হোক, আমি ওই রাগের ঠেলাতে আমি গেলাম নানা বাড়ি, যাওয়ার পরে বাড়ির মধ্যে থেকে একটা দাও নিয়ে এসে 3টা মাথা আমি এখানে এক কূপ, মানে এক কূপ বলতে 3-4 কূপ লাগিয়েছে, কেটে মাটিতে ফালাই দিছি, মাটি পড়ে গেছে। পড়ে যাওয়ার লগে লগে এমন একটা ভয়ঙ্কর একটা হাসির আওয়াজ, ওই হাসিটা আমি হঠাৎ মানে হতভম্ব হয়ে গেলাম যে আশেপাশে কেউ নাই, ব্যাপার কি? আমি তো অস্থির অস্থির মানে পার্টিশনে চিল্লা উঠলেন আর পার্টিশনে সরে যাবারও এরকম একটা হাসি। আমি তো চুপ করে পাশে গাছের দাঁড়ায় থাকলাম, তো হাসির আওয়াজে নাকি আমার মামা বা প্রতিবেশী সবাই জানে ফেরাতে অন্য কেউ আসেনি, মামায় আস্তে করে আসলো। এসে দেখে যে আমি পাশে দাঁড়ায় আছি।
আচ্ছা
কি ব্যাপার, এলাম তুমি এখানে? আমি মামার সাথে একটু রাগ হইলাম একটু, যদিও ভয়ে আমি তো অস্থির রাগ করলাম। রাগ করার পরে আমাকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে গাড়িতে আসার পরে ঠিকই আছে। আমি তখন বললাম যে মামা আমার মাকে আবার এইরকম ইয়া করছে, আমার মাকে আবার ভূতে আসর করছে, তো এরপরে যদি আমার মামাকে মাকে ভালো না করে তাহলে তোমার সব কটা মাথা কেটে বস্ত্র ভরে দেবে, আমি কিন্তু পুষ্কণিত ফালাই দেবো। তো বলছে ঠিক আছে বাবা, তুই রাত্রি ঘুমায় সুস্থ হয় হয়ে ঘুমায়, সকালবেলা ব্যবস্থা একটা হবে নি, তাহলে এত রাত কি করবে, সারা রাতটা তো কি মামা মা কষ্ট পাবে, কেননা কোনো অসুবিধা হবে না, আমি এখান থেকে মন্ত্র পড়ে দিছি। তা ভালো, আমি আর কোনো ইয়া করলাম না, মা বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমাকে বাইরের আগেকার একটা ইয়া
জি
নানি আবার বাইরে একটা কলস থাকতো, ওই কলসে পানি থাকতো, পানিটা দিয়ে আমার একটু খাওয়াইলো।
আচ্ছা
ভয় পাইছি এই ভয় এই কারণে। তো রাত্রে আমি নানানের বাড়িতে ঘুমাইলাম, তো ঘুমানোর অনেক পরে অনেক পরে মানে ঘুম এসে এরপরে কতক্ষণ পরে সেটা তো বলা মুশকিল। তা মামা আমার স্বপ্নে আমি দেখতেছি যে মামা আমার মাথায় কেটে নিয়ে যাচ্ছে।
জি
তখন আমি চিল্লা উঠলাম, উঠাতে আমার পাশের নানি নানা ছিল, ওরা সবাই বলবে কি ব্যাপারে হেরাল কি হয়েছে কি হয়েছে। তা আমি বললাম যে নানি এই ঘটনা, তো অসুবিধা নেই তো ঘুমে। তো সকালবেলা উঠে আমি সকালবেলা উঠলাম, উঠার পরে মুখ হাত দিয়ে মামার কাছে বললাম যে মামা এই ঘটনা যাওয়া লাগবে তাহলে। তো মামা বলছে যে এখন যাবো না নি, তাহলে তুমি যাও এগুলো এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসো, আমি দুপুরের দিকে যাবো নি। আমি বাড়িতে এসে দেখি যে মার ওই অবস্থা, একই অবস্থা। আব্বা বললো খেবা কি এলো রাত্রে আসার কথা আসিস নি? আমি বাড়ির যা তো মামার বাড়ির যা অন্যরকম একটা ঘটনা ঘটাছি যার জন্য মামা আসেনি। আমার মাকে এক ঘরে থেকে আমার বাবা সারা রাত ঘুমাইনি, পাশে আশেপাশে ছিল মানে দরজার সামনে ছিল, আর ভাইয়ের বোনেরা সব ঘুমিয়ে পড়ছে। তো যা হোক এরপরে মামা আসলো, মামার মামাও খুব আব্বাও মামার উপর রাগ, যা হোক এইভাবে যাতে ঝাড়াফু দিল ও এর মধ্যে মামা আসার পরে মামা আসতেছে তখন আমার মায়ে বলতেছে এই আমার মামার নাম হলো আব্বাস, এই আব্বাস তুই আমার কিছুই করতে পারবি না, তুই যা তুই এখান থেকে সর, তুই আমার কিছুই করতে পারবি না, কারণ তোর ভাগনা যে ক্ষতিটা করছে আমার, তোর ভাগনারও রেহাই না তোরও রেহাই না, তোর আমি কিছুই করতে পারবি না, তুই যা এ রুগী ভালো হবে না, তোর রুগীরও ক্ষতি হবে তোর ভাগনারও ক্ষতি হবে, ভাগনা যে আমার ক্ষতি করছে এর তুই খেসারত দিতে পারবি না, তুই আমার রুগী তুই ভালো করতে পারবি না। তারপরে মামা বললো যে ঠিক আছে তুমি বড় একটা পান্টি, আমরা গ্রামগঞ্জে যেটা পান্টি করি ইয়ার বাঁশের ছড়ি লাঠি লাঠি নিয়ে এসে দিল, আর সর্ষের তেল কিছু আমার একটা বললো যে সর্ষের তেল নিয়ে আসো। তো আমার মারি কিনে এই যে হাতের কিনে লোকটা রশিদে বাঁধলো, চিকন রশিদে বাঁধতে হবে পান্তি দা হা বাড়ি দেয় বাড়ি যেমন তার চিল্লা ওঠে। যাই হোক শেষ পর্যন্ত একটা আমার বললো যে একটা বোতল নিয়ে এসো, আর কোনোদিন এ আসবে না, বোতল নিয়ে এসো, ঝাড়া ফুঁ দিয়ে বোতলের মধ্যে দিল। বোতল বললো বললো যে এরকম ব্যাপার, বোতল ডালিয়ে যায় এমন জায়গায় ফেলে রাখবা যে কোনোদিন যেন বোতল কেউ না পায় বা দেখতে না পাওয়া যায়। তো যাই হোক পরের দিন আমার বাবা দিয়ে যা কোন জায়গায় ফেলেছে আমি জানি না, তো আমার আজকের প্রতি এই হিস্ট্রিটা ছিল আর কি।
ওকে থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন যেটা করবো একটু ফেসবুক ঘুরে আসবো, আমাদের যে পেজটা রয়েছে ভূত ফেমে সেখানে একটু যাব এবং দেখি যে কে কি বলছেন। আমাদের সঙ্গে এখানে অনেকেই আছেন আসলে, এবং আচ্ছা এই পেজটা তো এখনো পর্যন্ত আচ্ছা ওকে আমি দেখছি আমাদের দুটো পেজ বেসিক্যালি, আমাদের যে ভূত ফেমের পেজটা সেটা আমি একটু আগে বলে দিই যে কিভাবে আমাদের এই পেজটা আপনি খুঁজে পাবেন, www.facebook.com/radio.foodti, এখানে যে আপনি যদি খোঁজেন তাহলে একটা পেজ পাবেন, এবং www.facebook.com/bhutfm.rasel এটা হচ্ছে আর একটা পেজের অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছি যে নুরুল হুদা লিখেছেন খুলনা থেকে, মাহিন খান হৃদয় আমাদের সাথে আছেন নাটোর থেকে শুনছেন, তিনি উৎস কুমার দে আমাদের সাথে আছেন লিখেছেন লাভ ইউ ভূত এফএম, পরাগ মন্ডল আছেন আমাদের সঙ্গে খুলনা থেকে শুনছেন, লীনা সাথী আমাদের সাথে আছেন, সাকিব হাসান হৃদয় আমাদের সাথে আছেন, এমডি রাজীব আহসান আমাদের সাথে আছেন, এবং বাঁধন কুমার আদি আমাদের সাথে আছেন, সাব্বির হাসান জানিন আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ইমরান হাসান পলাশ, এছাড়াও রোজ রনি, সিয়াম শিহাব আমাদের সাথে আছেন, আর জে আশিকুর রহমান আমাদের সাথে আছেন, যা এমডি রোমান চিটাগং থেকে আমাদের সাথে আছেন, উৎস কুমার দে এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, উৎস কুমার দে আমাদের সাথে আছেন, শাকিল আহমেদ শোভন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আর জে হাসিভ, এছাড়াও আমাদের সাথে আছেন প্রিন্স শহীদুল, মহিম উদ্দিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ওমর মাহমুদ রুয়ান, এছাড়াও শরণ হিমেল, থার্ড স্টোরিটা আসলেই তার কাছে কেমন লেগেছে আচ্ছা বুঝতে পারলাম না কি লিখেছেন তিনি, আমি শব্দটা বুঝতে পারলাম না, মাসুম বিল্লা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আর এন নূর দিনাজপুর থেকে শুনছেন, প্রিন্স আমাদের সাথে আছেন, নয়ন চন্দ্র হালদার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মাহিন খান হৃদয়, এছাড়াও আর জে হাসিফ আমাদের সাথে আছেন, বাঁধন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইয়ামিন এলান, এমডি সাগর হোসেন আকাশ আমাদের সাথে আছেন, ইমন খান হৃদয় আছেন, রিশাদ আহমেদ মনির আমাদের সাথে আছেন, ঘটনাটা ভালো ছিল রাসেল ভাই, এছাড়াও সমুদ্র সৈকত আমাদের সাথে আছেন, রাসেল চৌধুরী আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আর জে হাসিফ খুলনা থেকে, ইয়া আমাদের সাথে আছেন নিলয় খান এবং তিনি আছেন হচ্ছে বরিশাল থেকে, আমাদের সাথে মাসুম রেজা এমজি আমাদের সাথে আছেন, এছাড়াও শফিকুল ইসলাম মাসুদ 10 জন একসাথে শুনছেন, আপনাদের 10 জনকে অনেক 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 ধন্যবাদ, ওমর মাহমুদ আমাদের সাথে আছেন, এবং সবাই মিলে ভূত ফাংশনের মজা কিন্তু আসলে আলাদা, রাইফ আল হাসান রাফা আমাদের সাথে আছেন, আমাদের সাথে এবং তিনি অফিসে বসে শুনছেন, তাহসিন সোহান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাশেদুল ইসলাম প্রিন্স, এমডি জহরুল প্রথম ইমেলটা অনেক ভয়ে ছিল, তালুকদার শামীম একা কানে হেডফোন লাগিয়ে শুনছেন, তানজিব ফারাবি আমাদের সাথে আছেন, সাদিয়া শম্পা আমাদের সাথে আছেন, বিজয় আরমান আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, সোহাগ আর্থ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও স্কেচ রাজ, আবদুল্লাহ আল মামুন আমাদের সাথে আছেন, জাহিদ হাসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আরভিন আহমেদ হিমু এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, এমডি রোমান সহ আরো অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের আরো একজন অতিথি আছেন, আমরা তার কাছে এখন যাব এবং আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলে আপনার ঘটনায় চলে যাব আমরা, চলুন।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি এরশাদ উত্তরা থেকে।
জি
রাসেল, আজকে যে ঘটনাটা বলবো এটা বেশ আগে, লাইক 22 ইয়ার্স বিফোর।
আচ্ছা,
দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন মক্কা, সৌদি আরবিয়া। তখন আমি ওখানে কাজ করতাম, হায়াত রিজেন্সি আমেরিকান চেইন হোটেল, 5-স্টার চেইন হোটেল। ওখানে আই ওয়াজ হোল্ডিং দ্য পজিশন অফ রুম ডিভিশন সুপারভাইজার। এটা ছিল আপনার হজের 10-ই জেল হজ, যেদিনটা আরাফা, দিয়াল আরাফা, ওদিনকার ঘটনা। স্পেশালি মক্কায় মদিনায় হয় কি, ওই যে আপনার হজের সময় ফুল প্যাক থাকে ওরা, এবং স্পেশালি জেল হজ, যে 10-ই জেল হজ যেদিনটা, ওই দিনকে সকালবেলা করে সবাই চলে যায় আরাফার ময়দানে এবং হোল নাইট ওখানে থাকে। অনেক মানে ইটস ভেরি রেয়ার দু একজন চলে আসে। তো মক্কা হায়াত রিজেন্সিতে আমাদের তিনটা স্লটে, তিনটা অ্যাপার্টমেন্ট। এটা প্রথমটা ছিল এক্সিকিউটিভ ফ্লোর, ওটা 200 রুম, তারপর একটা এক্সিকিউটিভ অ্যাপার্টমেন্ট, ওটা 200 রুম, তারপর একটা রেগুলার অ্যাপার্টমেন্ট, ওটা 200 রুম, টোটাল 600 রুমস ছিল।
আচ্ছা,
তো ওই যে 10-ই জেল হজ ওই একটা দিনই আমাদের ছিল, ইটস লাইক 24 আওয়ার্স ক্লিনিং করার জন্য। আমরা একদম জেনারেল ক্লিনিং করতাম, বিকজ হজের সময় গ্রুপ গ্রুপ লোক যাইত, বিকজ দ্য রেন্ট ওয়াজ ভেরি হাই, এবং এক এক রুমে মনে করেন যেখানে ইউজ টু, যেমন আমি জেনারেল একটা রেগুলার অ্যাপার্টমেন্টের কথা বললাম, ওখানে 4টা বেডরুম আছে, ওখানে আমরা নর্মালি একটা ফ্যামিলি অ্যালাউ করতাম, কিন্তু হজের সময় আমরা 4টা বেডরুমে মিনিমাম 40 জন দিতাম, মানে ইট ওয়াজ টু প্যাক। তো ওই সময় আমার ডিউটি ছিল নাইট ডিউটি, আর হজের সময় স্পেশালি আমরা 12 ঘন্টা করে ডিউটি করতাম, এত গেস্ট প্রেশার থাকতো। তো আমি ছিলাম নাইট শিফটে, মাই ডিউটি ওয়াজ লাইক 8-8, 8 PM to 8 AM। যেহেতু 10-ই জেলাস এবং পুরো হোটেলই খালি, 600 রুমে খালি, তখন শুধু রাত্রিবেলা ক্লিনিং এর কাজ চলতে, ছাড়া কিছু না, ক্লিনিং কাজ করতো। ওদিনকে রাতের বেলা ডিউটি মোটামুটি ডিউটি রিপোর্ট করে চেক টেক করে আউটলেটস কিছু চেক করে আমি গিয়ে জাস্ট আমার রুমে বসে একটা ওই বুক শপ থেকে একটা বই নিয়েছিল, রিডার্স ডাইজেস্ট একটা বই ছিল তখন। তো দ্যাট ওয়াজ অনলি এন্টারটেনমেন্ট ইন মক্কা। তো এটা নিয়ে আমি পড়ছিলাম এই সময় লাইক ইট ওয়াজ কোয়ার্টার টু থ্রি এম। আমাকে সিকিউরিটি থেকে ওয়াকি টুকি থেকে কল দিল যে তারা আমাদের রেগুলার যে অ্যাপার্টমেন্ট মানে 3 নম্বর অ্যাপার্টমেন্টটা ওটার 10th floor থেকে কোন নয়েজ পাচ্ছে। ইট ওয়াজ দ্য ভাইব্রেটিং সেন্সর, যেটা মানে হাইজিনটা সেফটিটা খুব মানে আর কি। তো আমাকে বলতেছে কোন গেস্ট আছে না, কেমন বলছে না। তো ওই যে ইনচার্জ ছিল সিকিউরিটি, ওর নাম ছিল আবি আব্দু, ও ইথিওপিয়ান। তখন আমি বলছি না, তখন বলছে ওকে লেটস গো, কারণ এই সেফটির কারণে আর অনেক গেস্ট অনেক ভ্যালুয়েবল পার্টস তখন রেখে যায় এরকম। এই জন্য মেইনটেন্যান্স এর মাস্টার কি ছিল আমাদের ডিপার্টমেন্টে, লিফটের মাস্টার কি ছিল ইঞ্জিনিয়ারিং এ, আর পুরো ফ্লোর এর যে রুগুলো ওগুলো ছিল সিকিউরিটিতে। তো এখন মানে তিনজনকে লাগবে, ইঞ্জিনিয়ার একজনকে লাগবে, আমাকে লাগবে আমার মাস্টার কিউজের জন্য, আর সিকিউরিটি তোর দায়িত্ব করবি। তখন আমি আবার ইঞ্জিনিয়ারিং এ কল দিলাম, ইঞ্জিনিয়ারিং ইমতিয়াজ হুসেন, হি ওয়াজ এ পাকিস্তানি ইঞ্জিনিয়ার, উনি ছিলেন ইনচার্জ। তো ওখানে ওনাকে আমি বললাম যে ইমতিয়াজ ভাই এরকম ঘটনা, তো লেটস গো টু চেক দ্য ফ্লোর। তো আমি আব্দিকে বললাম যে ইউ বেটার কাম টু মাই অফিস অ্যান্ড উইথ শি উইল গো টুগেদার। তো আমরা গেলাম, আমি আমার কি দিয়ে মাস্টারকে দিয়ে এন্ট্রান্স খুলে দিলাম। খুলে এখন আমরা লিফ্ট অন করলো ইমতিয়াজ ভাই, তখন পড়তে আমরা ইয়েতে করতেছি মানে প্রত্যেকটা ফ্লোর একটা একটা করে দেখতেছি। আমরা যতই উপরে যাচ্ছি ইয়েতে নয়েজটা বাড়ছে। এখন ইমতিয়াজ ভাই প্রত্যেকটা ফ্লোরে সুইচ আউট করছেন, 10th floor 10th floor কল নিচ্ছে না, 9th floor পর্যন্ত আছে, 10th floor কল নিচ্ছে না। তখন আমরা কি করবো? তখন ইমতিয়াজ ভাই বলে যে ওকে আই সি ইট লেটার, আমরা আগে তাহলে আমরা ইমার্জেন্সি স্টেয়ারকেস দিয়ে আমরা 10th floor যাই। তো আমরা 9th floor নেমে ইমার্জেন্সি স্টেয়ারকেস দিয়ে 10th floor উঠলো। যখন 9th floor আমরা নামলাম তখন স্পষ্ট শুনলাম যে কোরআন তেলাওয়াত করতেছে সামরি উপর থেকে আসতেছে শব্দটা। তখন আমি করলাম কি, আমি ইমতিয়াজ ভাই আমি আব্দুকে বললাম যে লেটস গো টুগেদার, আগে পিছিয়ে যায় না। আর আব্দির একটা আবু আব্দি যেটা ইথিওপিয়ান সিকিউরিটি ইনচার্জ ছিল, হি ওয়াজ ভেরি টল বাট ভেরি থিন এবং সো টকেটিভ, খামাখাই কথা বলতো, এমনি কথা বলতো। তো ও সে আগে আগে যাবে, আমি বলছি ওয়েট। তারপর তখন যখন আমরা মোটামুটি তিনজনের স্টেপকে তো তিনজন একসাথে পার হচ্ছি, 10th floor যে এন্ট্রান্সটা ওটা দেখলাম খোলা, এবং ওই লবিগুলো ছিল অনেক বড়, আর ফ্লোর লবি অনেক বড়, রাইট, একসাথে ওখানে 100-120 লোক একসাথে দাঁড়াতে পারো। ওখানে দেখলাম রাসেল ভাই সব এক চেহারার, সব এহেরাম পরা, সবাই লম্বা, মোটামুটি সাজ্জাদ, নামাজ পড়তেছে।
আচ্ছা,
নামাজ পড়ে দেখে আমি এটা দেখে আমি আর উপরে উঠতে চাইনি, 3টা স্টেয়ার বাকি ছিল। আমি ইমতিয়াজ ভাই হাত ধরে বললাম, ইমতিয়াজ ভাই লেটস গো অর লেটস রান ফ্রম হিয়ার। ওকে, হ্যাঁ, ইমতিয়াজ ভাই ঘুরছে পাকিস্তানে, যেটা ইঞ্জিনিয়ারিং। আব্দু বলতেছে না, আই ওয়ান্ট টু সি, আমি বলছি আব্দু বেটার কাম, আই ওয়ান্ট টু সি। এটা বলে সে লাফ দিয়ে 3টা সেই টপকে উপরে উঠে গেছে। যখন টপকে উঠে এক পা দিছে ভিতরে ফ্লোর লবির ভিতরে, মানে কি হয়েছে জানি না, সে ওখানে ঘুরে ছিটটা পড়ছে বলে, সে ছিটে পড়ে ওই স্টেজে গড়াইতে গড়াইতে একদম স্টেজে আমাদের পাটাতানটা ওখানে গিয়ে, আমি আর ইমতিয়াজ ভাই কোনোভাবে ওকে ধরে নিয়ে 9th floor টান দিয়ে নিয়ে লিফ্টের দুটো একদম নিচে গিয়ে, তখন ইমতিয়াজ ভাই বলতে দেয়ার জিন জিন, স্পেশাল জিন। আব্দুর ব্যথা তো পাইছে, এখন ডান চোখটা দেখতেছে না, মানে স্ট্যাপ করছে, থাপ্পড় মারছে ওকে, মানে থাপ্পড় মারছে, কিন্তু কে মারছে এটা দেখি নাই, কোথায় মারছে কোনো কিছু দেখি না। যখন আমরা ওখান থেকে ডান চোখ দিয়ে পুরোপুরি ব্লিডিং হইতেছে, আমরা সাথে সাথে হাসপাতালে মোসিফ পাল নূর আছে মক্কা একটা হাসপাতাল, আমাদের হাইটিস আমরা ওখানে যাইতাম আমরা সবাই, তো নিয়ে গেলাম। তো ওর তারপরে 3 দিন পর ডাক্তার বলল যে না, ওর রেটিনাটা ফাইটে গেছে ভিতরে, এই তো ছাড়া কাজ হবে না, লাস্টে সে ব্লাইন্ড হয়ে যায়। তারপরে 3 মাস পরে ওকে দেশে পাঠিয়ে দেয় হাইটিস থেকে। সেই তো মিস্ট্রি আসলে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি যেটা করব এখন সরাসরি চলে যাব আমাদের যে ভিডিও ফুটির ফেসবুক পেজ আছে সেখানে, এবং সেখানে গিয়ে দেখি যে আপনারা কে কি লিখেছেন। সম্পদ আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দিতে পারছি ডেঞ্জার ফাহিম নারায়ণগঞ্জ থেকে শুনছেন তিনি, হাজি আকবর হুসেইন আমাদের সাথে আছেন, শাকিল হাওলাদার আমাদের সাথে আছেন, দ্য পারফেক্ট ম্যান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রেজাউল, এছাড়াও তানজিব ফারাবি আমাদের সাথে আছেন, হাফিজ জিসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সাব্বির হুসাইন, মেরাজুল ইসলাম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি শরীফ, এছাড়াও আছেন রেইবন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এস এম এ আবির মুন, এবং আমাদের উত্তরা থেকে যেই ভাইয়া এসছেন যিনি এর আগে একবার ঘটনা বললেন তার ঘটনা অনেক ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন, ক্লাসিক সিয়াম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তানহা তাবাসুম রিয়া, এছাড়াও হাজি আকবর হুসেইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শাহিন হুসাইন, এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি অনামিকা অ্যানা, আমাদের সাথে আছেন কায়াস, এছাড়াও এমডি বাইজিদ মিয়া আমাদের সাথে আছেন, অপূর্ণা রানী আমাদের সাথে আছেন, শাহিন হুসেইন আছেন আমাদের সাথে, জাহিন হুসাইন আমাদের সাথে আছেন, এমডি শামিম খান রাজু আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মেহেদী হাসান জীবন, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রেজা, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি আরজে রনি, স্বাধীন আমাদের সাথে আছে, ইসলাম রাজ আমাদের সাথে আছেন, এমডি ইরফান ইকবাল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি আজহার আলী খান, লজিক শাকিল বলছেন অ্যাপ দিয়ে শুনছেন মনে হয় না, আহমেদ হক আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি তানভীর আহমেদ শাওন, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হাজি আমাদের সাথে আছেন নাহিদ হাসান, এছাড়াও আছেন নাইম হাসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এমডি আল আমির হাওলাদার, তৌহিদ অর্ণব আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাইদ উৎপল বওয়ালি আমাদের সাথে আছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম, ক্যাডের ইমন আমাদের সাথে আছে চট্টগ্রাম থেকে শুনছেন তিনি, আমাদের সাথে আছেন প্রান্ত, এছাড়াও টি এন ফারহান মাহমুদ আমাদের সাথে আছেন, সামি শেখ আমাদের সাথে আছেন, আগামীকাল পরীক্ষা তাও ভূত এফএম শুনছি না, এখন পড়াশোনা করা উচিত অথবা ঘুমিয়ে পড়া উচিত, এবং এখন ইটস টু লেট ফর ইউ, কারণ নেক্সট মর্নিং যদি আপনার এক্সাম থাকে তাহলে অবশ্যই এখন আপনার মানে কি বলবো রেস্ট নেওয়া উচিত। এমডি আরিফুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরিফিন অলি, এছাড়াও ত্রিচিরং থেকে শুনছেন মাহমুদ হাসান মুন্না আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন প্রিন্স রাজু, এছাড়াও আদিব আব্রার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দুর্জয় গুপ্ত, আছেন মেহেদী হাসান জীবন, আমাদের সাথে আছেন সুবীর পল, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শিকদার আবদুল্লাহ, মনির হাসান সরকার সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। এখন যেটা করব আমাদের প্রথম অতিথির কাছে আর একবার যাব এবং তার আরো একটা ঘটনা আমরা শুনে আসবো, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, আপনার নামটা প্লিজ আর একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। এখন আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করব এটা আমার একটা ফেসবুক ফ্রেন্ড আমার সাথে শেয়ার করেছিল। তো এই ঘটনাটা ঘটেছে তার গ্রামের বাড়িতে। তো তাদের গ্রামে একটা অ্যাবান্ডেন্ট বাসা ছিল, যে বাসার মধ্যে কেউই থাকতো না, আর বাসার মালিক যারা ছিল তারা সবাই রাশিয়াতে থাকতো।
আচ্ছা।
তো সেই বাসায় মানে অনেক ধরনের বাসা নিয়ে অনেক ইয়ে ছিল, যে বাসায় খারাপ জিনিস আছে এবং এলাকার মানুষ ওই বাসা নিয়ে অনেক মানে ভয় থাকতো। তো এলাকার হুজুররা ওই বাসাটাকে ইয়ে করতো। তো যে বাসার যে মালিক, তো সে এই এই জিনিসটা যখন সে জানতে পারলো যে ওই বাসায় কেউই থাকতে চায় না বা ভাড়াও দিতে পারতো না বাসাটা, তো সে দেশে আসার পরে সে তার গ্রামে গিয়ে এলাকার হুজুরদের সাথে কথা বলল, তারা বলল যে না এই বাসাটা আসলে ঝামেলা আছে। তো সে ঢাকায় গিয়ে ঢাকার কয়েক দুজন হুজুরের সাথে কথা বলল, তো একটা হুজুর বলল যে ঠিক আছে, যেহেতু ওখানে এই ধরনের প্রবলেমের কথা গ্রামবাসীরা বলতেছে, তা আমি ওখানে গিয়ে থেকে দেখতে চাই যে ওখানে কি ঘটনা। তো সেই মানে বাড়ির মালিক বলল যে ঠিক আছে আপনি যান, আর ওনার সাথে ওনার ওই মসজিদেরই একটা মানে মাদ্রাসা ছিল, মাদ্রাসা থেকে একটা ছেলেকে নিয়ে গেল, তারা দুজন ওখানে গেল। তো ওখানে তাদের থাকার ব্যবস্থা করে দিল। তো ওখানে ওই বাসায় কোনো ইলেকট্রিসিটি ছিল না, তো তারা চার্জার লাইট নিয়ে এবং শীতের সময় তো তারা মশার কয়েল টয়েল নিয়ে ওই বাসায় গেল। তো ফার্স্টের দিন তারা ওখানে থাকলো, দোতলা বাসা ছিল ওই বাসাটা, মানে বাসার ভিতর দিয়ে একটা সিঁড়ি ছিল যে সিঁড়ি দিয়ে উপরে আর কি যাওয়া যেত। তো তাদেরকে নিচে নিচের যে ফ্লোরটা ওখানে একটা বিছানার মতো ব্যবস্থা করে দেওয়া হলো ওখানে থাকার জন্য। তো প্রথম দিন রাতের বেলা তারা জেগেছিল যে আসলে কি বাসায় কিছু হয় নাকি। তো তারা যখন মানে 11:30 থেকে জেগে বসে আছে, 11:30 থেকে 12:30 একটা পর্যন্ত তারা জেগেছিল যে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ গ্রামে তো 11:00 অনেক বেশি রাত, তো কোনো কিছুই সেখানে হচ্ছিল না। তো সে তখন ঘুমিয়ে পড়লো। তারা ঠিক 2:30-3:00 দিকে মানে হুজুর তার একটা জোনাকি পোকা হুজুরকে ডিস্টার্ব করছিল। জোনাকি পোকা তাকে ডিস্টার্ব করছিল। তো
কিভাবে ডিস্টার্ব করছিল,
মানে তার মানে কানের সামনে আওয়াজ করছিল এবং মুখের মধ্যে মানে অনেক সময় মানে বসতেছিল এই টাইপের আর কি। তো তার ঘুমটা ভেঙে যায়, দেখে যে একটা জোনাকি পোকা তার আশেপাশে ঘুরছে। তো এটা দেখে সে উঠে বসলো, উঠে বসে দেখলো যে পোকাটা জানলা দিয়ে বের হয়ে গেল। তো সেদিন রাতে তার আর ঘুম আসেনি। তো কিছুক্ষণ পরে ফজরের আজান দিল। তো সে আর তার সাথে যে ছিল তারা দুজন উজু করে ওই বাসার মধ্যে নামাজ পড়লো। নামাজ পড়ে ফজরের পরে সকালবেলা ওই বাড়ির মালিককে বললো যে আমরা তো ছিলাম, কোনো প্রবলেমই হয়নি, কিন্তু বললো যে আমরা আরো কিছুদিন ওই বাসায় থাকতে চাই, দেখতে চাই যে আসলে কিছু হয় নাকি। তো সে বললো যে ঠিক আছে, আপনি থাকেন আরো 2-3 দিন থাকেন, সমস্যা নেই। তো দ্বিতীয় দিন হুজুর তো ফুললি শিওর যে এখানে কিছুই হচ্ছে না, এখানে গ্রামবাসীরা এমনি ব্যাপারটা ইয়ে করেছে। তো সে ওভার শিওর হয়ে সে 11:00 মধ্যেই ঘুমিয়ে গেল ওই দিন। তো ওই দিন যেটা হলো রাসেল ভাই, ওই দিন ঠিক ওই 2:30-3:00 দিকেই সেম ভাবে তার প্রথম দিন তার জোনাকি পোকে যেভাবে তাকে ডিস্টার্ব করে ঘুম ভাঙিয়ে দিয়েছিল, সেম ওইভাবেই তার ঘুমটা ভেঙে গেল। তো সে ঘুম থেকে উঠে যেটা দেখলো যে তার পাশে যে মাদ্রাসার ছেলেটা তার সাথে ছিল সে তার সাথে নেই।
আচ্ছা,
তো সে ফার্স্টে মনে করলো যে ছেলেটা হয়তো বা ওয়াশরুমে গিয়েছে। তো ওয়াশরুমেও দেখলো যে নাই। তো তার নাম ধরে কয়েকবার ডাক দিল, কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। পুরো ফ্ল্যাটটা মানে কোনো সাউন্ড নেই, সে একা বসে আছে। তো সেই ব্যাপারটা ভয়ে পাওয়া শুরু করলো সে তখন।
আচ্ছা,
তারপরে কিছুক্ষণ পরে যে সিঁড়ির কথা বললাম যে বাসার ভিতর দিয়ে একটা সিঁড়ি ছিল যে উপরে যাওয়া যেত, সেই সিঁড়ি থেকে একটা ব্যাং নেমে আসলো। তো কিছুক্ষণ পরে দেখলো পুরো ফ্লোরটা ব্যাঙে ভরে গেছে এবং সাউন্ড করা শুরু করলো ব্যাংগুলো। তো এই এই জিনিসটা দেখে হুজুর ভয় পেয়ে গেল, কিন্তু সে দোতলায় যেতে সাহস পাচ্ছিল না।
আচ্ছা,
তারপরে সে কোনো মতে সাহস জুগিয়ে সে দোতলায় গেল, কারণ ওই ছেলেটাকে তো তাকে খুঁজতে হবে, সে কোথায় গেল। পরে সে উপরে গেল, উপরে গিয়ে দেখে তার সাথে যে ছিল সে দোতলার ফ্লোরে শুয়ে আছে, শুয়ে ঘুমাচ্ছে। তো তার সামনে গেল, সামনে গিয়ে তাকে ডাকা শুরু করলো, কিন্তু সে উঠছিল না।
আচ্ছা,
কিছুক্ষণ পরে সে যখন উঠল তার মুখ থেকে একটা সাউন্ড, যে প্রথম সাউন্ডটা সে করেছিল ব্যাং গুলো যে সাউন্ডটা করে নর্মালি, সেম ওই সাউন্ডটা করে সে ঘুম থেকে মানে উঠল।
আচ্ছা,
তো এইটা এই জিনিসটা দেখে সে ভয় পেয়ে দোতলা থেকে দৌড় দিয়ে নিচে নেমে আসলো। নিচে এসে দেখে কোনো ব্যাংই সেখানে নেই। সে বিছানায় বসে দৌড় পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে উপর থেকে তার সাথে যে লোক সে নেমে আসলো, নেমে এসে তো হুজুর তাকে দেখে ভয় পাচ্ছিল তখন যে সে কি আসলে কি এখন সে নর্মাল আছে নাকি সে কি অবস্থা তার। পরে সে নর্মাল ভাবে কথাবার্তা বলা শুরু করলো যে হুজুর আমি উপরে গেলাম কিভাবে। হুজুর তখন জিজ্ঞেস করলো এই কথা তো আমি তোমাকে জিজ্ঞেস করবো, তুমি উপরে গেলে কিভাবে, আমি টেরও পেলাম না, তুমি চলে গেলে উপরে। বললো যে না, আমি নিজেও জানি না আমি কিভাবে গিয়েছি। তো এই ব্যাপারটা বলার পরে হুজুর বললো যে এই বাসাটায় প্রবলেম আছে। পরে দুজনই দোয়াদুর পড়া শুরু করলো।
আচ্ছা,
তো ওই দিন রাতের বেলা আর কোনো কিছু হয়নি আল্লাহর রহমতে। তো কিছুক্ষণ পরে ফজরের আজান দিল, দুজন একসাথে ওই বাসায় আবার নামাজ পড়লো। নামাজ পড়ে সকালবেলা ওই বাড়ির মালিককে বললো যে এই বাসাটা আসলেই ভালো না, বা এলাকার মানুষ ঠিকই বলে এই বাসাটাকে আপনারা রেখেন না, এটাকে হয় ভেঙে ফেলেন বা অন্য কিছু করেন, বা এইভাবে রেখেন না বাসাটাকে। তারপরে রাসেল ভাই আমি যতটুকু শুনেছি বাসাটাকে তারা ভেঙে ফেলে। এটা ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ
সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। এবং এখন আমি যেটা করব সেটা হচ্ছে আরো একবার আপনাদেরকে একটু টুইটারে নিয়ে যাব, এবং সেখানে অলরেডি আমাদের সাথে অনেকে যোগাযোগ করছেন। তার মধ্যে আছেন দেখতে পাচ্ছি রিফাত বাবা, এবং তিনি বলেছেন যে ব্যাঙের স্টোরিটা তার কাছে ভালো লাগেনি। আমার সাথে আছেন দেখতে পাচ্ছি মাইলা, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তুহিন ইসলাম, এবং তিনি হচ্ছে অডিও ক্লিপ শুনতে চান। অলরাইট, আমরা কিছুক্ষণের মধ্যে অডিও ক্লিপ আসলে প্লে করব আপনাদের জন্য এবং আশা করছি আপনারা শুনবেন। চাপাই নবাবগঞ্জ থেকে শুনছেন এমনি নাইম রেজা, মোহাম্মদ লাবাব আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তুহিন ইসলাম, এছাড়াও আছেন কাজী তানজিম আমাদের সাথে, এস আর রাজ আমাদের সাথে আছেন, এমডি নাইম রেজা আমাদের সাথে আছেন, সামিউল শাকিল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রাফি, এছাড়াও ডি কে হাসান আমাদের সাথে আছেন, এনায়তপুর থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি নাইম রেজা, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শফিউল ইসলাম, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি জ্যোতির্ময় লিখেছেন আই লাভ ভূত এফ এম, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে এই পেজটাতে, এবং মুশরান সিদ্দিকী আমাদের সাথে আছেন এবং মাত্র জয়েন করলেন তিনি, হোপফুলি ভালো কিছু মিস করি নাই, ভালো কিছু মনে হয় মিস করে ফেলেছেন অলরেডি। অলরাইট, বাকিরা সবাই আশা করছি থাকবেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সামিউল শাকিল, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স রাজ, আছেন আরো অনেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোহাম্মদ, আচ্ছা শিহাব আমাদের সাথে আছেন, এমডি শাকিল মাহমুদ আমাদের সাথে আছেন, সৌদি আরব থেকে লাইভ শুনছেন তিনি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকে হজের ঘটনাটা অনেকে বলছেন ভালো লেগেছে, আর সৌদি আরব থেকে যারা শুনছেন ছবি আপলোড করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, এবং আশা করছি যে পুরো সময় থাকবেন। টাঙ্গাইল থেকে, আচ্ছা টাঙ্গাইল এমটি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মেহেদি তাহমিন, আকিফ জাভেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এছাড়াও আরো অনেকে, নাইম আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি শুনছেন এবং ইনশাআল্লাহ তিনি পুরোটা সময় থাকবেন তাই লিখেছেন, আমাদের সাথে আছেন আরো অনেকেই এবং আশা করছি যে আপনিও থাকবেন পুরোটা সময়। আমরা একের পর এক ঘটনা শুনে আসব, এখন যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে আরো একবার জানিয়ে দেব আমাদের ইমেল অ্যাড্রেসটা, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhdiofootly.fm which is bhdiofootly@radioforj.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন একটা ঘটনায় চলে যাব এবং সেই ঘটনার পরে আবারও ফিরে আসব, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radio.foodty and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে এসেও আপনি আমাদের লিখতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন আপনি এটা পুরো সময়। এবং আমাদের যে আরেকটা পেজ www.facebook.com/radio.foodty and www.facebook.com/bhutfm.russell এবং টুইটারে russell_bhutfm, এখানে এসে আপনি খোঁজ নিতে পারেন। আমরা চলে যাচ্ছি একটা ঘটনায় এবং সেই ঘটনার পরে আবারও ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, রেড এফ এম অ্যান্ড ডু ফুর্তি।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
নমস্কার রাসেল ভাই, আমার নাম রাহুল, আমার বাড়ি কলকাতার টালিগঞ্জ। আমি আপনার এই প্রোগ্রামটি অনেক বছর হলো শুনি, ইনফ্যাক্ট প্রথম থেকেই শুনছি এবং আমার এটা অত্যন্ত প্রিয় প্রোগ্রাম। আশা করি আপনি ভালো আছেন, আপনি সর্বদা ভালো দলেই থাকেন। তো প্রথমে কয়েকটা জিনিস আমি বললি যে আমি ভূত এফএম অনেকবার শুনেছি যে অনেকের লাইফে প্রচুর আফসোসে তারা কোনো ভূতুরে ঘটনা তাদের নিজেদের লাইফে ফেস করেননি, কিন্তু সত্যি কথা বলতে গেলে যেদিন তারা নিজেরা ফেস করবে তাদের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হবে না। যাক গে, কথা না বাড়িয়ে আমি আমার ইনসিডেন্টে যাই। আমি বাই প্রফেশন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর সেটা ছাড়াও আমার একটা সাইড প্রফেশন আছে, আমি ফ্যাশন ফটোগ্রাফি করি এবং এই ফ্যাশন ফটোগ্রাফির সূত্রে আমাকে অনেক জায়গাতে যেতেও হয় এবং এর মধ্যে দিয়ে একদিন আমার লাইফে একটা ইনসিডেন্ট ঘটে। ঘটনাটা এইভাবে শুরু হয়, আমার একজন ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের নাম হচ্ছে রনি। তো এই ছেলেটি আমাদের এখানে একটি জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে নিউয়ালিপুর। নিউয়ালিপুরের এখানে রনির বিশাল একটা বাড়ি আছে। তো একদিন হঠাৎই রনি এসে আমাকে বলে যে তুই ফ্যাশন ফটোগ্রাফির জন্য আমার ফ্ল্যাটটা ইউজ করতে পারিস। তো প্রথমে একটা ফ্ল্যাটের ডেসক্রিপশনটা দিই, যেটা আমি গিয়ে প্রথমে দেখি। রনির ফ্ল্যাটটি হচ্ছে বিশাল বড় ফ্ল্যাট, 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, বিশাল বড়। এবং একটা কমপ্লেক্স ঠিক না, ও ফ্ল্যাটটা একটা স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট, এবং ফ্ল্যাটটি হচ্ছে 9th floor, ওদের ফ্ল্যাটটি ছিল টপ ফ্লোরে, ওরপরেই সাদ। তো আমি একদিন শুটের প্ল্যান করি, আমি মডেলকে সঙ্গে নিই, মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট সবাইকে সঙ্গে নিয়ে, লাইট সেট আপ ফেটআপ সব সঙ্গে নিয়ে আমি রনির ফ্ল্যাটে যাই। এবং রনির ফ্ল্যাটে যে লকিং সিস্টেমটা ছিল, লকিং সিস্টেম নর্মাল লক নয়, ওদের ছিল হচ্ছে নাম্বার দিয়ে দেখবেন একটা নাম্বার লকিং সিস্টেম হয়, তো ওদের মেইন দরজায় একটা নাম্বার ছিল, সেই নাম্বার কম্বিনেশনে লক হতো। তো রনিদের ফ্ল্যাটে ঢুকে আমি দেখি বিশাল ফ্ল্যাট, একটা বড় ড্রয়িং রুম, এবং ড্রয়িং রুমে তো একটা মাছের অ্যাকোয়ারিয়াম রাখা বড়। তো আস্তে আস্তে লাইট ফাইট সেট আপ হয় এবং আমি আমার শ্যুটটা শুরু করি। শুট শুরু করার পর আমাদের শুটের প্রথম যে সিকোয়েন্সটা, মানে যে সিনটা হয়, সেটা হয় ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে মোটামুটি লাইট ফাইট সেট আপ রেডি, মডেল পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি শুট করার সময়তে যেই DSLR-এ চোখটা দিয়ে দেখতে যাব, এবার DSLR-এ যে ক্রস ফাইন্ডার, মানে যেখানে চোখ রেখে ছবি ওঠানো হয়, সেখানে আমি একটা চোখ রেখেছি আর একটা চোখ আমার বন্ধ, বা চোখ দিয়ে ক্রস ফাইন্ডারের ভেতর দিয়ে দেখছি। বিশ্বাস করবেন না রাসেল ভাই, আমার এখনো বলতে গেলে গা শিউরে ওঠে। আমি স্পষ্ট দেখলাম ক্রস ফাইন্ডার দিয়ে যে ডান দিক দিয়ে বাঁদিক, এটা কিন্তু আমি যেটা দেখছি আমি ক্রস ফাইন্ডারের ভেতর দিয়ে দেখছি, আমি DSLR ক্যামেরার ভেতর দিয়ে দেখছি, ডান দিক দিয়ে বাঁদিকে যদি প্রচন্ড জোরে একটা শ্যাডোর মতন কোনো কিছু দৌড়ে যায়, আমি ফিগারটাকে লক্ষ্য করতে পারিনি, জাস্ট ফিল করলাম একটা কোনো জিনিস ডান দিক থেকে বাঁদিকে ছুটে গেল। আমি তো দেখে রীতিমতো আমি অস্বস্তি পেয়ে আমি DSLR-টা নামিয়ে মডেল মেকআপ আর্টিস্ট বাকিটা সবাই সামনে ওদেরকে বললাম যে দেখ সামনে দিয়ে এরকম একটা জিনিসের মুভমেন্ট হলো, তোমরা দেখলে? ওরা বলছে না। তো আমি ভাবলাম ঠিক আছে, মানে আমি সত্যি কথা বলতে গেলাম নিয়ে চোখের ভুলও ভাবিনি, আমার একটু অস্বস্তি লাগছিল। তারপর আবার ছবি ওঠাতে সেই আবার দেখি বাঁদিক থেকে ডান দিকে মুভমেন্ট, আমার রীতিমতো ভয় লাগে। কিন্তু অস্বস্তি বলতে পারেন বা লজ্জা বলতে পারেন, সবার সামনে তো আর বলা যায় না ভূত দেখেছি, কারণ লোকে বিশ্বাস করবে না, আর ভূতও মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি কি হয়, প্রথমবার আপনার, মানে প্রথমবার কেউ যখন কোনো কিছু এরকম দেখে, সে অলওয়েজ ট্রাইজ টু ফাইন্ড আ সায়েন্টিফিক এক্সপ্লেনেশন ফর দ্যাট, বাট আমি কোনো কিছু এক্সপ্লেনেশন সেটাই পাচ্ছিলাম না। আমি যে করেই হোক সেদিন শ্যুটটাকে ড্রপ করি এবং বলি সবাইকে যে শ্যুট আজকের মতো এখানেই শেষ, লেটস গো। তো বাড়ি ফিরে এসে আমি আমার বন্ধুকে ফোন করি, রনিকে। তো রনি আমাকে বলে, রনিকে আমি ফোন করে যখন বলি যে ভাই এরকম একটা জিনিস ফেস করলাম, তো রনি দেখি আমাকে তখন ফোনের মধ্যে বলে ও তুইও দেখেছিস, তখন তো আমার সন্দেহ হয়। আমি বলি যে আমিও দেখেছি, মানে বাড়িটায় কি কোনো প্রবলেম আছে? তারপরের দিন রনির সঙ্গে আমার দেখা হয় এবং রনি আমাকে একটা ইনসিডেন্ট বলে। 2012 সাল নাগাদ রনিরা ওই ফ্ল্যাটটা নেয়। ওই ফ্ল্যাটটা নেওয়ার পরে কোনো প্রবলেম ছিল না ফ্ল্যাটটায়, ওরা খুব ভালোভাবেই থাকতো, কিন্তু হঠাৎ একদিন এক দেড় মাস বাদে ওই ফ্ল্যাটে প্রবলেম শুরু হয়। এবং যে কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে বলবো সেগুলো হচ্ছে বিক্ষিপ্ত ইনসিডেন্টস which happened over a span of 3 years. তো ঘটনাটি এইভাবে শুরু হয় যে রনিদের ফ্ল্যাটে বেসিক্যালি তিনটে ঘর, একটা ঘরে রনি আর রনির বউ থাকে, আরেকটা ঘরে রনির মা বাবা থাকেন, আরেকটা ঘরে রনির ভাই থাকে। তো একদিন বেশ অনেক রাত হয়ে গেছে, রনির মা রনির বাবা একটা ঘরে শুতেন, সেই ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম ছিল, রনির বউ রনির ঘরে শুয়ে আছে স্লিপিং। তো রনি আর রনির ভাই মিলে রনির ভাইয়ের রুমেতে সিনেমা দেখছে, অ্যাভেঞ্জার্স। তো সিনেমা দেখতে দেখতে ল্যাপটপে তো সিনেমা দেখছে, দেখতে দেখতে হঠাৎ রনি দেখে যে রনির যে দরজাটা, রনির ভাইয়ের রুমের যে দরজাটা, সেই দরজাটার সামনে রনির মা চুল খুলে উঁকি মারছে। জিনিসটা একদমই স্বাভাবিক না, যথেষ্ট অস্বাভাবিক। এবং রনি হঠাৎ সেটা দেখতে পেয়ে ভাইকে বলে যে ভাই দেখ ওখানে মা দাঁড়িয়ে আছে। তো রনির ভাই সঙ্গে সঙ্গে ল্যাম্প জ্বালায় এবং জ্বালিয়ে দেখে ওখানে কেউ নেই। রনির একটু সন্দেহ হয়, রনি ওর মা বাবার রুমে নক করে। রনির বাবা যখন ঘর থেকে বেরোয় তখন রনি বাবার থেকে জানতে চায় যে মা কি বাইরে আসছিলেন। রনির বাবা সেই সময় তো বলে না তোমার মা তো বাইরে আসেনি, তোমার মা তো একবার শুলে একদম ভোরবেলা উঠে ঘুম থেকে। ঠিক আছে, তো সেই ইনসিডেন্টের পর ডেফিনেটলি আমাকে রনি যেটা বলে যে আমি সত্যি ভাবলাম এটা আমার চোখের ভুল, এবং সে আবার তার নর্মাল লাইফে ব্যাক করে যায়। ইনফ্যাক্ট সে ভাবে যে তার অফিসের কাজে প্রচন্ড প্রেশার, মেবি সেই জন্য তার এরকম হ্যালুসিনেশন হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। এবং সাইকিয়াট্রিস্ট না একজন সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নেন যে মেডিটেশন বা সামথিং হি উইল ডু। কিন্তু তার মোটামুটি এক দেড় সপ্তাহ পরে রনির সঙ্গে এমন একটা ইনসিডেন্ট হয় যার জন্য রনি তার সাইকোলজিস্টের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে বাধ্য হয়। আসলে সত্যি কথা এসব ঘটনা আমাকে রনি বলার সময় বলছে যেটা, যে এগুলো যার সাথে হয় প্রবলেমটা খালি সেই বোঝে, কারণ সে কার সাথে শেয়ার করবে, কারণ বাইরের লোক তো এগুলো মানবে না। এক দেড় সপ্তাহ বাদে যে প্রবলেমটা হয় যে রনি একদিন অফিস থেকে বাড়ি ফেরে, এবং কোইনসিডেন্টলি রনি যখন বাড়ি ফেরে রনিদের বাড়িতে তখন অন্য আর কেউ নেই, রনি একা। এবং সেটা ছিল মার্চ মাস মোস্ট প্রবাবলি। রনি বাড়ি ফেরার পর রনি নিজে বেডরুমেতে যায়, বেডরুমেতে বিছানার উপরেতে জামা কাপড় ছেড়ে রেখে বাথরুমে ফ্রেশ হতে যায়। রনির বাথরুমে লেগেছে হার্ডলি ফাইভ মিনিটসও হবে না, হার্ডলি থ্রি মিনিটস। হাতে মুখে জল দিয়েছে, বাইরে বেরিয়ে এসছে। বাইরে বেরিয়ে এসে রনি দেখে রনি যেই বিছানার উপরেতে জামার প্যান্টটা ছেড়েছিল, রনির জামা প্যান্টের ঠিক সাইড দিয়ে সারি সারি বাগানবিলাস ফুল রাখা, সাজিয়ে রেখেছে কেউ রনির বেডের উপরে। এটা তিন মিনিটের মধ্যে কি করে পসিবল হবে? ফ্ল্যাটে অন্য কেউ নেই তখন, জানলা দরজা পুরো বন্ধ করা, আর নতলা অব্দি কোনো গাছ ওঠে না, আর গাছ উঠলেই বা সাজিয়ে কে রাখবে লাইন দিয়ে? রনি আমাকে বলছে যে আমার ইনসিডেন্টটা দেখে এত ভয় লেগেছে, আমার মাথা কাজ করছে না। আমি একটা প্যাকেট নিয়ে আমার হাত কাঁপছে, আমি প্রত্যেকটা ফুল উঠিয়ে উঠিয়ে প্যাকেটের মধ্যে রাখলাম, প্রায় দু প্যাকেট ফুল হয়ে গেল। এই ঘটনাটা হওয়ার মোটামুটি দু একদিন বাদে, মানে আমি আপনাদেরকে যেসব ইনসিডেন্ট বলছি এই ইনসিডেন্ট গুলোর মধ্যে হয়তো লিঙ্ক থাকবে না, কারণ এগুলো বিক্ষিপ্ত ইনসিডেন্ট যেগুলোর বাড়িতে হয়েছে। এই ঘটনাটা ঘটার এক দু সপ্তাহ বাদে রনির মার সাথে একটা ইনসিডেন্ট হয়। রনির মা ছাদে জামা কাপড় মেলতেন, এবং একদিন বিকেলে ছাদ থেকে জামা কাপড় আনতে গিয়ে রনির মা ব্যাক সাইড দিয়ে দেখেন হুবহু রনির মার মতনই আরেকজন রনিদের জামা কাপড় উঠাচ্ছে। রনির মা যেই শাড়ি পরে আছে সেই শাড়ি চুল একইভাবে বাঁধা, এটা দেখে রনির মার প্রচন্ড ভয় লাগে। এবং রনির মা সিঁড়ি দিয়ে নামতে নামতে নিচে নেমে এসে রনিদেরকে ভয়েতেই ইনসিডেন্টটা বলতে গিয়ে রনির মার সেরিব্রাল অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক করে। এবং রনির মার যখন ব্রেন স্ট্রোক করে তখন বাই গডস গ্রেস যেটা হয় যে উনি মানে বেঁচে যান, কিন্তু ওনার লেফট সাইডটা ফুল প্যারালিসিস হয়ে যায় লেফট সাইডটা। এবং রনিদের বাড়ির এনভায়রনমেন্ট তখন পুরো হসপিটালের মতন, মানে ব্রেন স্ট্রোক হওয়ার পরে তো হসপিটালে বেশি দিন রেখে লাভও নেই, তো বাড়িতেই মোটামুটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে নার্স ফার্স দিয়ে একটা রুমেতে রনির মাকে রাখা হয়। তো এই নার্স যখন রাখা হয় এই নার্সের ক্ষেত্রে একটা প্রবলেম শুরু হয়। দুজন নার্স আসতেন, একজন সকালের নার্স সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা, আর রাতের নার্স হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা। সকালের নার্স তো ঠিক আছে, কয়েকদিন পরে রাতের নার্স রনিকে বলে যে দাদা রাতে আমি আর আসবো না, আপনারা অন্য লোক দেখে নিন। তো রনি তখন জানতে চায় কি প্রবলেম, কি হয়েছে। তো রনির তার সেই সময়তে যে নার্স সেই সময়তে বলেন যে মাসিমা মানে রনির মা প্রত্যেকদিন রাতে নাকি বিছানা থেকে উঠে, রাত তখন দুটো আড়াইতে বাজে, ফাঁকা ড্রয়িং রুমের দিকে হাত দেখিয়ে কাকে জানি বলে যে তুমি এখান থেকে চলে যাও। রনি বলছে সেটা কি করে সম্ভব, মা তো একা উঠতেও পারে না, মা বিছানাতে শুয়ে আছে, মার তো বাঁ দিক পুরো প্যারালিসিস। নার্স বলে না দাদা এটা রোজ রাতেই হয়, আমি দেখেছি। তো কোনোভাবে নার্সকে মানিয়ে ওরা রাখে, কিন্তু পরের দিন রাতে নার্সের সঙ্গে যে ইনসিডেন্টটা হয় তারপর নার্স সত্যি ছেড়ে দেয়। তো রনি নার্সকে ফোন লাগায়, নার্স বলে যে আগের দিন রাতে, মানে নার্স অ্যাকচুয়ালি রনির মার রুমেতে সাইডে একটা সোফা ছিল ওখানে বালিশ নিয়ে রাতে শুতেন। তো নার্স বলে যে রাতে দাদা আমি রাতে শুয়ে আছি, আমার মাথা থেকে বালিশটা ধরে কে টানে এবং এত জোরে টান মেরেছে যে আমার ঘুম ভেঙে গেছে। এবং ঘুম ভাঙার সময় সময় আমি শুনছি যে কোনো বাচ্চার যদি হাসির শব্দ হয় এবং কোনো বাচ্চা যদি সেই ঘর থেকে দৌড়ে সামনের ঘরে যায়, যেরকম পায়ের শব্দ আর হাসির শব্দ হবে সেরকম একটা শব্দ। তা এটা শুনে ইতিমধ্যে রনিদের বাড়ির লোকজন ফুল ইনসিডেন্ট শুনেছে, রনির মার সাথে কি হয়েছে, রনির সাথে, নার্সের সাথে, এবং বাড়ির সবাই রীতিমতো ভয় পেয়ে আছে। ও নেক্সট একটা ব্যাপার, সেটা হচ্ছে রনিদের বাড়িতে একটা জার্মান শেফার্ড ছিল। আমরা সবাই জানি জার্মান শেফার্ড একটু ফেরোশাস, কিন্তু ওই কুকুর রনির মার ঘরের খাটের তলা থেকে সন্ধ্যে ছটার পর থেকে বেরোতোই না, কোনোভাবে তাকে বার করা যাবে না। তো যাকে এত সব ঘটনা ইনসিডেন্ট যখন হচ্ছে, সবাই মিলে রনির মার ঘরে ম্যাট্রেস নিয়ে রাতে শুতেন এবং জল নিয়েই শুতেন যাতে রাতে ঘুমের মাঝখানে উঠতে না হয়। তো এর মধ্যে আরেকদিন আরেকটা ইনসিডেন্ট, জল নিয়ে শুয়েছে কিন্তু রাতে জল শেষ হয়ে গেছে এবং রনি প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। এবং রনিদের ফ্ল্যাটে আরেকটা ইনসিডেন্ট হতো যে মাঝে মাঝে লাইট অফ হয়ে যেত, লাইটের ফিউজ উড়ে যেত, বাল্ব নষ্ট হয়ে যেত, কিন্তু বাকি ফ্ল্যাটে হতো না। রনি মাঝরাতে উঠে ড্রয়িং রুমে গেছে ফ্রিজ থেকে জল বার করে খেতে এবং ফ্রিজটা যেই খুলেছে হঠাৎ দেখছে হঠাৎ লাইট অফ হয়ে গেছে, লোডশেডিং হয়ে গেছে, ফিউজ উড়ে গেছে, যাই হোক লাইট অফ হয়ে গেছে। এবং রনি তো মনে মনে ভাবছে যে হে ভগবান, আমি যেন এখন কোনো কিছু দেখতে না পাই। এবং ফ্রিজের পাশেই ছিল রান্নাঘর, রনি যেই জলটা বার করে খেতে গেছে রান্নাঘরে শুনছে খসখস একটা শব্দ। সব রান্নাঘরেই একটা বালতি থাকে যেখানে ময়লা ফেলার জায়গা থাকে এবং চাঁদের আলোয় রনি বাড়ি ফিরে দেখছে এমন কেউ বসে আছে মুখটাই ময়লার বালতির ভেতরে করে। রনির তো দেখে হাত থেকে জলের বোতল সোজা মাটিতে পড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে লাইট এসে গেছে এবং দেখছে ওদিকে আর কেউ নেই। কিন্তু রান্নাঘরের ভেতরে ঢুকে বালতিটার আশেপাশে দেখে ময়লা টয়লা ছড়িয়ে পড়ে আছে, সেটার মানে এটা যে তার মানে ওখানে কেউ ছিল। এরকম ইনসিডেন্ট হয়েছে এক দু বছর ধরে। ইন দা মিন টাইম ওখানে একটা চার্চ মতন ছিল, চার্চের ফাদারকে ওরা নিয়েও এসেছিলেন কিন্তু কেউ আর সাহস করে ওপরে ওঠে না। তার মধ্যে আরেকদিন আরেকটা ইনসিডেন্ট, সরি আমার ইনসিডেন্ট অনেকটা বড় হয়ে যাচ্ছে, আরেকদিন একটা ইনসিডেন্ট হচ্ছে রনি একদিন যখন অফিস যাচ্ছে, রনিদের বাড়ির উল্টো দিকে একটা দোকান ছিল, সেই দোকানদার রনিকে ডেকেছে, বলছে দাদা আপনারা যখন বাড়িতে থাকেন না, আপনারা হয়তো দেখেন না আপনাদের বাড়ির বাচ্চা মেয়েটা না আপনাদের রেলিং দিয়ে হাঁটে। রনি বলছে আমার হাত পা তো ঠান্ডা, আমি লোকটাকে বলিনি কিন্তু মনে মনে ভাবছি আমার বাড়িতে তো কোনো বাচ্চা মেয়েই নেই। তো এরকম ঘটনা অনেকদিন হয়েছিল, তারপর ওরা ফ্ল্যাটটা ছেড়ে দেয়। কিন্তু ফ্ল্যাটটা ছাড়ার ঠিক আগের দিন রাতে আর একটা ইনসিডেন্ট হয়, হয়তো সবকটা ইনসিডেন্ট আমি মনে করে বলতেও পারলাম না, যে ওরা মুভার্স অ্যান্ড প্যাকার্সকে দিয়ে ফার্নিচার টার্নিচার যখন ওদের অন্য জায়গাতে পাঠিয়ে দিয়েছে, লাস্ট রাতটা রনি আর রনির বউকেই ফ্ল্যাটেতে থাকতে হয়েছিল এবং রনি ল্যাপটপ নিয়েও ড্রয়িং রুমেতে অফিসের কোন কাজ করছে এবং রনির বউ হঠাৎ এসে রনিকে বলে যে একটু তোমার মোবাইলটা দাও, আমি একটু গেমস খেলবো। রনি মোবাইলটা দেয় এবং অফিসের কাজ করতে করতে রনির মনে নেই রাত একটা বেজে যায়। রনির বেডরুমেতে রনি যায় আর রনিদের ফ্ল্যাটে কিন্তু তখন আর কেউ নেই, রনির মা থেকে শুরু করে সবাইকে রনি অন্য জায়গাতে শিফট করিয়ে দিয়েছে। রনি বেডরুমেতে গিয়ে দেখে রনির বউ ফাস্ট অ্যাসলিপ ঘুমোচ্ছে এবং মোবাইলটা সাইডে রাখা এবং রনি হাতে মোবাইলটা নিয়ে শুতে শুতে মোবাইলটা ঘাঁটতে থাকে। মোবাইলে একটা যে গেমসটা খেলছিলেন ওর বউ, সেই গেমসের উইন্ডোটা ওপেন করা, ওটাকে বন্ধ করে রনি হঠাৎ করে গ্যালারিটা খুলে রনির রক্তহীন হয়ে যায়। রনি দেখে যে রনিদের ঘরে যদি সিলিং থেকে কেউ রনির বউয়ের ছবি তোলে একসাথে বার্স্টে অনেকগুলো ছবি তোলে, সেরকম 10-12 ছবি ওঠানো, কিন্তু রনির ফ্ল্যাটে আর কেউ নেই। যাই হোক রাসেল ভাই, রনিরা ফাইনালি ফ্ল্যাটটা ছেড়ে দেয়, ওই ফ্ল্যাটটা এখনো এইভাবে ওখানেই আছে। আমি জানি না আর কেউ এই ফ্ল্যাটটায় গেছে কিনা, কোনো ভেঞ্চার হয়েছে কিনা, কিন্তু ইন দা মিন টাইম রনি আমাকে এসে বলে শুট করতে যেতে এবং শুট করতে গিয়েই ফার্স্ট ইনসিডেন্টটা ফেস করি এবং তারপর রনির থেকে এত বড় একটা ইনসিডেন্ট জানতে পারি। তো ওই রিয়েল এস্টেট গ্রুপ যারা ওই ফ্ল্যাটটা বানিয়েছিলেন ওদেরকে গিয়ে অনেকবার এগুলো নিয়ে বলা হয়েছে কিন্তু ওরা মানতে অস্বীকার করে। তো যাক গে রাসেল ভাই, এটাই আমার ইনসিডেন্ট ছিল, ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুটবলের ফ্যাম। ঘড়িতে সময় 1:16, একটু আগে একটা অডিও ক্লিপ শুনলাম আমরা এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এবং এখন যেটা করব, সরাসরি চলে যাব আরো একটা ঘটনায় এবং এই ঘটনাটি অবশ্যই আমাদের কাছে একজন পাঠিয়েছেন ইমেইল করে এবং সেই ইমেইলটাই আমি তার মতো করে পড়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো লিখছেন, সালাম নিবেন রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ সারোয়ার চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির 5th semester BBA ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার জীবনে ভূতুড়ে ঘটনার সংখ্যা বলতে গেলে অনেকই রয়েছে, একে একে ভবিষ্যতে পাঠিয়ে দেব সময় পেলে। গত কয়েক মাস ধরে পরিকল্পনা করে দেখেছিলাম, শুধু লেখা হয়ে ওঠেনি, তবে আজকে ভাবলাম লিখেই ফেলি। আর স্টুডিওতে যে আমার বলা হয়ে উঠবে না, নানা কারণে ব্যস্ত থাকি, ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। আমার ছোট মা, বোন ও দুই ভাই খুলনা শহরে থাকে। খুলনার একটি আবাসিক এলাকায়, নাম না বললে কৃতজ্ঞ থাকব, বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ, রাত 9টার পর মানুষ দেখা যায় না বললেই চলে। গত বছর বাসাটি দেখে আম্মুর পছন্দ হয় এবং যথারীতি অ্যাডভান্স করে অগাস্টের 1 তারিখে নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাই আমরা। ফ্ল্যাটের কিছুটা বিবরণ দেই, 8তলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে আমাদের বাসা। ফ্ল্যাটের তিন পাশেই বারান্দা অথবা বড় জানালা, আর অথবা বড় জানালা, ডাইনিং রুমে জানালা, বড় জানালা, পাশের কয়েক বাড়ির ছাদ স্পষ্টভাবে দেখা যায়। আমি যেদিন প্রথম ফ্ল্যাটে প্রবেশ করি সেদিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, জানালার পাশে ছোট্ট কাগজে আতুল কুরসি লেখা। ব্যাপারটিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে আবিষ্কার করলাম প্রতিটি রুমে জানালার পাশেই এমন আয়াতুল কুরসি লেখা। এবার কিছুটা অবাক হলাম, ছোট মামা কিছু না বুঝেই একটা কাগজ তুলে ফেলেছিল, আয়াতুল কুরসি লেখা ছোট কাগজটির টুকরো লাল কালিতে। তো যাক, আমি ঢাকা চলে আসলাম, বেশ কিছুদিন এভাবেই কাটল, তারপর থেকে সমস্যার শুরু। শীতকালে খুলনায় প্রচন্ড ঠান্ডা পড়লেও আম্মুর মাঝরাতে হঠাৎ গরম লেগে যেত, আবার মাঝে মধ্যে জানালা থেকে গরম দমকা হাওয়া কোথা থেকে এসে লাগত। কখনো বা শীতের রাতে কিচেনের সিলিং থেকে, সিঙ্কের কল থেকে হঠাৎই গরম পানি আসত, আবার কখনো গভীর রাতে ছাদে কেউ দৌড়াদৌড়ি করত। আম্মু মাঝে মধ্যে বাচ্চার হাসি শুনতে পেত, কখনো কান্না, এরকমই ছিল বেশ কিছুদিন। সমস্যা বৃদ্ধি পেল কিছুদিন আগে, গত সপ্তাহে আমাদের এসিটা হঠাৎই নষ্ট হয়ে গেছিল, তো আম্মু বারান্দার গ্লাস এবং জানালার সবই খোলা রেখেছিল। আর রাত আনুমানিক 3:30, তখন হঠাৎ একটা বাচ্চার কান্নায় আম্মুর ঘুম ভেঙে গিয়েছিল। বারান্দার দিকে চোখ পড়তেই যা দেখল তার জন্য ঘুমের মাঝপথে আমাদের মানে হঠাৎ করে কান্না, মানে তিনি একজন মানে মানুষের প্রস্তুতি কখনোই থাকতে পারে না, ছোট একটা বারান্দা ঠিক বারান্দার মাঝখানে বসে কান্না করছে। মুহূর্তের মধ্যে আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ হু মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়তে পড়তে লাইট জ্বালাতে উঠলেন। কান্নার ধ্বনি কেমন অদূরে মিলিয়ে গেল আম্মু অবাক ভয়ার্ত দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সমস্যা শুধু এটাই থাকলো না, আর একটু বেড়েছেও। আম্মুর দরজা থেকে সোজা তাকালে আমাদের ডাইনিং রুম দেখা যায়। রাত তখন 9টা, আম্মু ছোট বোন বসে গল্প করছিল, পাশের রুমে ছোট দুই ভাই ছিল। ড্রয়িং ও ডাইনিং বেডরুমের মৃদু আলো পড়ছে, হঠাৎ আমার ছোট বোনের চোখ পড়ল ডাইনিং টেবিলের সামনে, সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়ানো সেখানে, অনেকটা পরিচিত মুখ। সে আস্তে করে আম্মুর দিকে তাকালো, আবার মাথা ঘুরিয়ে ডাইনিং এ তাকালো। অবিকল আম্মুর মতো দেখতে, কোনো পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল বোধ হয়। আবছা অন্ধকারে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অবিকল আম্মুর মতো দেখতে জিনিসটা ড্রয়িং রুমের দিকে যেতে থাকলো। পাশের রুম থেকে আম্মুর ডাকে সাড়া দেওয়ার মতো করে আমার ছোট ভাই বলে উঠল, আসছে আম্মু। ছোট ভাইকে ড্রয়িং রুমের দিকে যেতে দেখেই বেশ খানিকটা বুঝে ফেলল কিছু খারাপ হতে যাচ্ছে। ছোট ভাইয়ের নাম ধরে ডাক দিতেই কারেন্ট চলে গেল ফ্ল্যাটের। আইপিএস থাকা সত্ত্বেও ঘুটঘুটে অন্ধকার পুরোটা ফ্ল্যাট। ছোট দুই ভাই ভয় পেয়ে, ছোট বোন উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের নিয়ে আসছিল। আম্মু জোরে জোরে কালেমা পড়তে লাগলো চিৎকার শুনে। এরকম বাজে ও আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হল, হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। আইপিএস এর কাছে গিয়ে দেখা গেল ইনভার্টার অফ করা, বাসার কেউ এই বাটন বন্ধ করেনি, আর কোনো প্রশ্নই আসে না। এত ছোট সময়ে কোথা থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারল না। আমি দ্রুত বাসা বদলাতে বলেছি, কারণ এটা ছাড়া আমি ভালো, এটা ছাড়া আর কোনো ভালো সমাধান নেই আমার দৃষ্টিতে। ভালো থাকবেন, এমন আরো অনেক ঘটনা আছে আমার জীবনে, আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। তবে এতটুকু বলতে পারি, আমার বাবা মা 2012 তখন আমি অষ্টম শ্রেণীতে ছিলাম, মারা যাবার পর থেকে এসব সমস্যা হচ্ছে। এক একের সব কয়টি কাহিনী বলবো, আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে প্রচার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল ঘটনা, এবং আশা করছি যে ঘটনাটি, আমি জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন, তারপরে আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম লিসেনার্স।
আমি রনি মিরপুর এক থেকে আসছি।
জি, আপনার ঘটনায় চলে যাই আমরা।
জি, আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি একটা মানে নদীতে মাঝির কাহিনী, মাঝির মুখ থেকেই শোনা ঘটনাটি, সঙ্গত কারণে নাম ও জায়গার নাম বলতে চাচ্ছি না। ঘটনাটি হচ্ছে এরকম যে আপনারা সাধারণত জানেন যে দেখা গেছে অনেক মাঝি আছে যারা বিকেলবেলা জাল ফেলে রাখে নদীতে, দেন গভীর রাত্র হলে বারোটার পর বা একটার পরে তারা দেখা যায় জালগুলো আস্তে আস্তে তোলা শুরু করে, দেন সকালে তারা মাছ বিক্রি করে। সেরকমই একটা ছিল জ্যোৎস্না রাত, তো নদীতে রীতিমতো বিকেলবেলা জাল ফেলে রাখছে, রাত্র বারোটার পর দেখা যায় এরকম তারা জাল তুলতে গেছে। সাধারণত তারা ছিল চারজন আর মাঝি ছিল একজন, মোট পাঁচজন ছিল। তারা যেহেতু প্রতিনিয়ত মানে এই কাজটা এই পেশার সাথে জড়িত, সো তাদের কাছে একটা নতুন কিছু না বা ইসের কিছু না। মাঝি এক সাইডে বসে আর বাকি সাইডে তারা চারজন মানে জালটা টেনে যে মানে নৌকায় উঠানোর জন্য যেটা করে সেই প্রসেসিং করছিল। মানে তারা লক্ষ্য করলো যে সাধারণত তারা দেখা যায় বহুদিন ধরে এই পেশার সাথে জড়িত, সো তাদের কাছে এটা কোনো ব্যাপার না। সো কিন্তু প্রতিদিনকার চাইতে জালটা মনে হইতেছে যে একটু বেশি ভারী বা এরকম কিছু একটা মনে হইতেছে, কিন্তু তারা প্রথমে ঘটনাটি স্বাভাবিকভাবে নাই যে হয়তো একটু ভারী হইতে পারে, যে কিছু হয়তো বা নদীতে যেরকম থাকে ডাল বা কিছু হয়তো বা কিছুর জন্য এরকম হইতে পারে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করে যে না, জিনিসটা আস্তে আস্তে বেশি ভারী হয়ে যাইতেছে, তখন বিষয়টা তাদের কাছে একটু আশ্চর্যজনক লাগে যে এরকম হওয়ার কথা না, যেহেতু তারা প্রফেশনাল এই লাইনে। তারপর দেখা যায় যে হঠাৎ করে একটা টাইমে জালটা ছিঁড়ে যায়, আর এখানে আশ্চর্যজনক বিষয় হল যে একজন আর ছিঁড়তে পারে, বাট সবার হাত দিয়ে একসাথে কিভাবে ছিঁড়ে যায় বিষয়টা সবচেয়ে আশ্চর্যজনক হলো এইখানে। খেয়াল করে না তখন মানে তারা একে অপরের দিক তাকায় যে মানে কি হইতেছে বা কি আজকে কিরকম কি। হঠাৎ করে তাদের মাঝি যে নৌকার উপরে বসা ছিল সে চিৎকার দেয়, চিৎকার শুনে তারা মাঝির কাছে যায়। মাঝির কাছে যে মাঝি তখন জিজ্ঞেস করে মাঝিকে যে কি হয়েছে, মাঝি ইশারা করে নদীর দিকে, নদীর দিকে ইশারা করলে তারা তাকিয়ে যে বিষয়টা মানে দেখতে পায়। সেটার জন্য তারা আদৌ প্রস্তুত ছিল না বা এরকম হওয়ার কথাও ছিল না, কারণ এরকম হলে আগেই বিষয়টা দেখতে পারত। তারা দেখে যে একটা কাটা মাথার মতো মানে নদীতে ভাসছে, এরকম বিষয়টা দেখার পর মানে সবাই আশ্চর্য, মানে আশ্চর্য বলতে সবাই ভয়ে ভয়ে অস্থির যে মানে কি হইতেছে আজকে এরকম। মানে তারা যে যার মতো মানে নিজের মতো শুরু করতেছিল, হঠাৎ করে মানে দেখা যায় যে জ্যোৎস্নার রাত ছিল কিন্তু হঠাৎ করে মানে কালো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাইতেছে, চারিদিক মানে বন্যার মতো শুরু হয়েছে, মানে তারা তাদের মতো পড়তেছে। এরপর আর তাদের কিছুই খেয়াল নাই। আর গ্রামে সাধারণত দেখা যায় যে আজানের সময় মানুষ সাধারণত আজানের পরপরই উঠে, তারা এরকম মানে হঠাৎ করে না মানে আজানের পর একজন মানে আসে দেখে যে নদীর পারে এরকম ওইটা সাইড করা নৌকাটা। তবে কৌতূহলবশত গ্রামের মানুষ দেখতে যায় যে আসলে কে বা কারা এখানে, দেখতে যে মানে তাদের দেখা যায় যে অজ্ঞান অবস্থায় পায় ওখানে। পরে তাদের বাসায় নিয়ে আসা হলে প্রাথমিকভাবে হুজুর ডাকা হয়, হুজুরে প্রাথমিক পানি টেনি দেয়। পরে দেখা যায় নামাজের পরে পুরো ঘটনাটি তাদের কাছ থেকে শোনে হুজুরে যে আসলে কি হয়েছিল তাদের সাথে। ঘটনাটি শোনার পর মানে ওখানে একটা হুজুর ছিল যে মানে জিন হাজির করতে পারত, ওনার কাছে ঘটনাটি সম্পূর্ণ খুলে বলার পর উনি রাত্রেবেলা দেখা যায় যে করে তো ওনার যে আসর বা এরকম ই করে, তখন এটা পরবর্তীতে তাদেরকে বলে যে আপনারা যেখানে গেছিলেন বা যেখানে মাছ ধরার জন্য ইছিলেন ওখানে একটা জিনের বসবাস ছিল অনেকদিন ধরে, আপনারা তার থাকায় ডিস্টার্ব করছেন দেখা তাদের মানে সে রাগান্বিত হয়ে আপনাদের মানে এরকম ভয় দেখাইছে। পরবর্তীতে দেখা যায় তাবিজ বা পানি পরাটরা যেটা মানে রীতিমতো দেয় আর কি এরকম দেয়, পরবর্তীতে আর তাদের সাথে কিছু হয়নি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই।
থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের অতিথির কাছে যাব, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আশা করছি যে তার ঘটনাটা আপনার ভালো লাগবে। বলুন
লিসেনার্স। আসসালামু আলাইকুম রাসেল।
ওয়া আলাইকুম সালাম।
আমার নাম তুহিন, আমি এসেছি মিরপুর এক নম্বর থেকে। তো আমার যে ঘটনা আমি জায়গাটার আগে একটু বিবরণ দিচ্ছি। জায়গাটা ছিল বরিশালের মঠবাড়িয়া থানায়, থানার সামনেই একটা জায়গা আপনার পানি উন্নয়ন বোর্ড, তো সরকারি এরিয়া, বিশাল এরিয়া নিয়ে জায়গাটা করা। তো স্বাধীনের অনেক আগে থেকে আপনার ইয়াটা জায়গাটা ই করা সরকারি পানি উন্নয়ন বোর্ড, অনেক পুরাতন বিল্ডিং।
আমরা ঘটনায় চলে যাই সরাসরি। হ্যাঁ, মানে জায়গা কোথায় গিয়ে এগুলো না জানি, আমরা ঘটনায় চলে যাই।
ঘটনা ছিল আমার চাচার সঙ্গে।
জি,
আপনার একদিন গভীর রাত্রে চাচা স্বপ্ন দেখে যে ওই যে ওইখানে যে একটা পুকুর ছিল, তো পুকুরে যদি উনি মাছ ধরতে যায় তো তাইলে উনি অনেক মাছ পাবে। স্বপ্নে দেখা উনি জাল নিয়ে মাছ ধরতে গেছে। ওনার পেশাই ছিল মাছ ধরা, মাছ বিক্রি করা এগুলা। উনি স্বপ্নটা দেখা চাচিকে বইলা মাছ ধরতে গেল। মাছ ধরতে যাওয়ার পরে উনি তিন থেকে চারটা জাল দিয়ে খেয়া দেওয়ার পরে অনেক মাছ পাইছে, প্রায় এক মনের মতো। পরে মাছটা উনি তুইলা নিয়া জাল টাল রাইখা চাচিকে বললো, তুমি মাছটা একটু বাইছা, মানে বিভিন্ন ধরনের মাছ তো, ছোট বড় মাছটা বাইছা আলাদা করো, আমি গোসলটা করে আসি, সকালে মাছ নিয়ে বের হব। এই বলে গোসল করতে গেল চাচা। তো রাত্রে এক ঘন্টা দুই ঘন্টা আসতেছে না। পরে চাচি মানে টেনশন করে খুঁজতে গেল, খুঁজতে যাই কোথাও পেল না। পরে আশপাশের পাশের বাসার লোকজনকে ডাকা হলো, যে এরকম মাছ পাইয়া রাইখা গোসল করতে গেল এই পুকুরে, কিন্তু আসতেছে না এখন। এরকম প্রায় একদিন কাইটে গেছে, খুঁজতেছে কোথাও পাচ্ছে না। পরবর্তী দিনে যখন অন্য লোক ওই পুকুরে গোসল করতে যায়, তখন মানে একটা পচা গন্ধ আসতেছে পুকুরের পানি থেকে। তো মানে খোঁজাখুঁজি করতে করতে কিসের গন্ধ কিসের গন্ধ এই করতে করতে হঠাৎ করে মানে দেখা যায় যে ঘাটের নিচে থেকেই যদি পানিটা লাগা লাগতেছে তাহলে গন্ধ বেশি আসতেছে। পরে মানে ওইখানে একজন মানে কি হয়েছে মাছ টাছ মরছে কিনা এটা দেখার জন্য মানে ঘাটের নিচে যাই দেখে যে ওইখানে একটা কিছু মানুষের মতো। পরে মানে উনি ভয় পাইয়ে উপরে উঠা যায়। পরে উপরে উঠা বলার পরে আরো দুই তিনজন মিলা নামার পরে দেখা যায় চাচা লাশটা ওইখানে আছে খাটের নিচে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ রাসুল ভাই,
থ্যাংক ইউ সো মাচ। আমরা থার্ড যে আমাদের যে অতিথি আছেন তার কাছে যাব। আপনার ঘটনা একটু প্লিজ বলুন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি মোহাম্মদ জাকির হোসেন মিরপুর বাড়ি থেকে এসেছি।
জি,
আমার ঘটনাটা গ্রাম অঞ্চলকে কেন্দ্র করে।
জি,
আমি আমার বড় ভাইকে নিয়ে এই ঘটনাটা, সে টাঙ্গাইল থেকে লেখাপড়া শেষ করেছে, ওইটা পুরোটাই গ্রাম অঞ্চল, এখানে বোর্ডিং থেকে লেখাপড়া করত। তা নিশ্চয় জানেন যে গ্রাম অঞ্চলে ওয়াজ মাহফিল সভাগুলো রাতের দিকে হয়। এখন সবাই তারা পাঁচ ছয় জন বন্ধু মিলে যাচ্ছে, তা পাশে ধান ক্ষেত আর উপরে চাঁদ আছে। এখন তারা বন্ধুরা মিলে গল্প করতে করতে যাচ্ছে, এমন সময় ভাইয়া থমকে দাঁড়িয়ে যায়। তা কি দেখে দাঁড়ায় সেটা তার বন্ধুরা খেয়াল করেনি। এখন তার বন্ধুরা তো গল্প করতে করতে সামনের দিকে যাচ্ছে, এখন এক সময় দেখে যে আমার ভাইয়া নেই। তো ভাইয়াকে খুঁজে খুঁজে শুরু করে দেয়, কিরে ও আমাদের সাথে ছিল, এখন কোথায় গেল। তা খুঁজতে খুঁজতে পেছনের দিকে আবার চলে আসে। তো এক সময় দেখে যে ও অনেকটা পথ আগেই ওখানে দাঁড়িয়ে আছে ক্ষেতের পাশে রাস্তায়। তো ওর কাছে গিয়ে বলে যে কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস, কিন্তু ভাইয়ের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছে না ওরা। তো ভাইয়া শরীরে হাত দিয়ে বলে যে কিরে কি হয়েছে তোর, ও মানে কোনো নাড়াচাড়াই করছে না, ওর মতো দাঁড়িয়ে আছে নাছোড়বান্দার মতো। তো ওকে মানে একটু হাতটা ধরলো, ও হাত মানে ছিটকে সরিয়ে দিল তাদেরকে। পরে বলে কি হয়েছে রে, এখন ওরা তো সবাই জানে যে ভাইয়া তুলার আসি, হয়তো কিছু হয়েছে একটা, এই কথা ভেবেই দুইজন দুই পাশে গিয়ে ধরলো, কিন্তু দেখছে দুইজন পারছে না। তখন তিনজন চারজন পাঁচজন মিলে অনেক কষ্ট করে তাকে বোর্ডিং এ নিয়ে আসলো, তার বিছানায় শুয়ে রাখলো। শুয়ে রেখে যে ওরা তো বুঝতেই পেরেছে কারণ আর ভাইয়ার সাথে এর আগে অনেক ঘটনা ঘটেছে। তো সে কি করলো, আমাদের ওইখানে একটা হাফিজি মাদ্রাসায় একটা হুজুর আছে, সেই হুজুরকে ডাক দিল, কল দিয়ে ডাক দিয়ে বললো, কারণ সে এইসব জিন এইসব কিছু ছাড়ায়, সেজন্য তাকে রাতে ডাক দিয়ে আনা হলো। সে কি করলো, ভাইয়াকে বসালো, বসানোর পর আর তার কনিষ্ঠাঙ্গুলি একটু চাপ দিল, চাপ দিয়ে চাপ দেওয়ার পর সাথে সাথে ভাইয়া একটু তার হাতে একটু মানে ঝ্যাংটা দিয়ে উঠলো গামলার পাশে যেটা বলে। তা বলল যে তুই কোথা থেকে এসছিস, তো কিছুই বলছে না। পরে বলছে ভালোই বলে বলছি, কোথা থেকে এসছিস বল। পরে একটু মোটা গলা হয়ে গেল, বলছে যে আমি বলবো না, ওকে ছেড়ে আমি যাবো না, ওকে আমার পছন্দ হয়েছে। পরে বলল দেখ তুই ওকে ছেড়ে চলে গেলে তোরই ভালো হবে, এতে তোরই মঙ্গল, তুই ভালোই বলে চলে যা, আর তা না হলে যদি না যাস তাহলে আমি বাধ্য হবো তোকে বোতলে ভর্তি করতে।
আচ্ছা,
পরে তারপর অনেক জোরাজোরি করার পর পরে এক সময় রাজি হলো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি চলে যাবো। পরে বলা যে ঠিক আছে তুই যে চলে যাবি সেটা বুঝবো কিভাবে। তো লিসেনার আপনারা সবাই জানেন যে গ্রাম অঞ্চলে দরজাগুলো থাকে দুই পাটের। তো বলল যে আচ্ছা ঠিক আছে আমি যাওয়ার সময় গেটে একটা পাট আমি ধাক্কা দিয়ে চলে যাব। পরে বলল আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ পর গেটের একটা পাট শব্দ হলো, তখন সবাই বুঝতে পারলো যে না হ্যাঁ ঠিক আছে চলে গেছে। তারপর ভাইয়া মানে জ্ঞানে ফিরে আসলো, মানে সে অজ্ঞান হয়ে গেছিল, তা ওকে পানি দিয়ে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফেরার পর বললো, আচ্ছা তোমার সাথে কি হয়েছিল বলো তো। পরে বলছে যে সবাই যাওয়ার পথে দেখলাম যে ধান ক্ষেতের ওইখানে একটা মানে জোনাকি পোকার মধ্যে একটু মোটা আলো। আমি দেখে ভাবলাম যে এটা আবার কি, এত মোটা আলো কিভাবে, জোনাকি পোকা হলে তো এত মোটা হয় না। আমি দেখার জন্য এখানে দাঁড়ালাম, আর ওরা সবাই সামনের দিকে যাচ্ছিল। তা হঠাৎ করে দেখি যে ওই আলোটা একটা মানুষের রূপ নিল। আমি মানে ভয় পেয়ে গেছিলাম, আর আমি নড়াচড়া করতেও পারছিলাম না। তা হঠাৎ করে দেখি যে ওটা আমার সামনের দিকে আসছে, আসার পর আমার সামনে এসে হুট করে আমার ভিতরে ঢুকে গেল। তারপর আমার কিছু মনে নেই। এই ছিল ঘটনা।
ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আশা করছি যে তার ঘটনা আপনাদের ভালো লেগেছে। আমি যেটা করব সেটা হচ্ছে আবারও চলে যাব আমাদের ফেসবুক পেজগুলোতে, এবং তার আগে একটু টুইটারে ঘুরে আসব, এবং আমাদের সাথে যারা আছেন তারা কি লিখছেন কি বলছেন সেটা একটু জেনে আসি। আশা করছি যে আপনাদের আজকে যে ঘটনাগুলো শুনলেন সেই ঘটনাগুলো ভালো লেগেছে এখন পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি যে ভূত এফএমের কথা তিনি বলেছেন যে ভূত এফএমের এমন মিউজিক ইউজ করতে যে মিউজিকে ভয় লাগে। ওকে, ভূত এফএমের ঘটনাটা বেশি জরুরি ভয়ের মনে হয় মিউজিকের চেয়েতে। যাই হোক, আপনার পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। এস আর রাজ আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাফি, এছাড়াও ড্রিমলেস সজল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আরো অনেকেই আছেন, শুভ বিশ্বাস আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে, এবং আশা করছি যে আকিব আমাদের সাথে আবারও আছেন। অডিও ক্লিপটা বেস্ট এখন পর্যন্ত, সেটা তিনি লিখেছেন। এছাড়াও আব্দুল্লাল মামুন আমাদের সাথে আছেন, লিখেছেন লাভ ভূত এফএম। আমাদের সাথে আছেন আরো অনেকেই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের রেডিও ফুর্তি যে পেজটা সেই পেজে, এবং সেখানে দেখতে পাচ্ছি অনেকে লিখছেন, কমেন্ট করছেন এবং জানাচ্ছেন আপনার কথা। এবং এখানে আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আছেন উৎস কুমার দে, ফুলতলা থেকে তিনি শুনছেন। এমডি ইমন হাসান রানা, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জাকারিয়া হালদার, আমাদের সাথে আছেন সাগর ভট্টাচার্য হাওড়া ইন্ডিয়া থেকে। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাদমান সাকিব, আছেন শাকিল মাহমুদ, কমান্ডো সাইফুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন খুলনা থেকে শুনছেন তিনি, লিটন নাটোর থেকে শুনছেন, মাহফুজুল করিম আমাদের সাথে আছেন নরসিংদী থেকে শুনছেন, এছাড়াও দুর্জয় বার্ধন অভি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শাফিন আল ফারিজ, এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি নাইম হাসান সোহান, আছেন আমাদের সাথে কামরুজ্জামান ইবনে আনেস, আমাদের সাথে আছেন জাকারিয়া হাওলাদার, আছেন সুব্রত দত্ত, খুব ভালো লাগছে লাস্ট টু মান্থস ধরে তিনি নিয়মিত শুনছেন সেটা জানিয়েছেন, মিসকাত হুসাইন আমাদের সাথে আছেন মুম্বাই থেকে তিনি শুনছেন অ্যাপ দিয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, মাহফুজ করিম আমাদের সাথে আছেন, দুর্জয় আমাদের সাথে আছেন, সেলিম হাসান তপু আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আহসান হাবিব আশিক, ইমতিয়াজ আহমেদ আমাদের সাথে আছেন, ফয়সাল এফ জে আমাদের সাথে আছেন, রেজাউল আমাদের সাথে আছেন, আছেন এম ডি শামিম ওমান, আছেন সবুজ রবিন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, শাহিদ সোয়াদ আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন ইয়াসিন আলী, এবং তিনি একটা ঘটনা শেয়ার করেছেন। আমার কাছে মনে হয় যে এখানে ঘটনা শেয়ার করার চাইতে এটা বেটার হয় যদি আপনি সরাসরি ইমেইল করে দেন আপনার ঘটনাটি। ওকে, আমাদের সাথে এছাড়াও দেখতে পাচ্ছি যে রেডিও ফুর্তির পেজের পরে আমাদের যে ভূত এফএম যে পেজটা আছে সেখানেও অনেকে আমাদের সাথে আছেন এবং অনেকে লিখছেন। আশা করছি যে আপনারাও এনজয় করেছেন যারা এখানে আছেন, এবং দেখতেই পাচ্ছেন কারা আমাদের অতিথি, এবং যারা লিখছেন তাদের মধ্যে হচ্ছে ইয়ামিন এলান মিরপুর এক থেকে শুনছেন, জাকারিয়া আমাদের সাথে আছেন, দিল মোহাম্মদ আমাদের সাথে আছেন এবং কুয়েত থেকে শুনছেন তিনি, নাহিদ আলম শুভ আমাদের সাথে আছেন, তনিমেশ রয় মংলা থেকে শুনছেন, এম ডি জহুরুল আমাদের সাথে আছেন, অডিও ক্লিপটা অনেক ভালো ছিল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আর এ ফাহিম, এছাড়াও কথার স্রোত আমাদের সাথে আছেন, অডিও ক্লিপটা অসাধারণ লিখেছেন তিনি, প্রিন্স শহীদুল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নাফিউর রহমান আমাদের সাথে আছেন, মাহফুজুল করিম এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাফসান জানি আছেন, আমাদের সাথে এম ডি ওহিদুল্লাহ সিকদার আছেন, এফ এম রহিম আছেন, আমাদের সাথে ইকবাল হোসেন রিফাত আলমাজ সাকিব আমাদের সাথে আজকেন এবং আজকের ভূতত্ব অনেক সুন্দর হয়েছে জানিয়েছেন তিনি। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও স্বপ্নহীন বালক এবং খুলনা থেকে শুনছেন তিনি। আমাদের সাথে আছেন আমিনুর রহমান মুন, এছাড়াও আমাদের সাথে আছেন তৌসিফ খান, সাজ্জাদ শাকিল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রিফাত আল ইমন, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স শহীদুল আছেন আমাদের সাথে, সাদিয়া নওরিন আছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে, এছাড়াও এমডি মুবারক হোসেন, ফারাবি আল রাফি আমাদের সাথে আছেন, আমাদের সাথে সালমান উদ্দিন, আবির মাহমুদ সবুজ আমাদের সাথে আছেন, ফারাবি সামিউল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। এবং আজকে মোটামুটি আমি বলতে পারি যে আমাদের ঘটনা যা ছিল আমরা শুনিয়ে ফেলেছি এবং আমরা আজকে বিরতিহীনভাবে আপনাদের ঘটনা শুনিয়েছি। আশা করছি যে সেটার জন্য আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এবং আপনাদেরকে আমি যাবার আগে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দেবো। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, এটা আপনাদের ব্যাপার। আর আমাদের দুটো ফেসবুক পেজ আছে যেটা আপনাদের জন্য সবসময় ওপেন, একটা হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasel। এখানে এসে লিখুন আমাদেরকে, জানান আপনার সব কথা। আশা করছি পুরোটা সময় আজকে যেটা আপনারা শুনলেন যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। এবং আমি যেটা বলবো যে ভূত এফএম এ শুধুমাত্র যে আপনার সাথে ঘটনা পাঠাতে হবে আমাদেরকে এরকম কোনো মানে নাই। আপনি চাইলে আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনার বন্ধু বান্ধব যার কাছ থেকে এই শোনা ঘটনা আপনি শুনেছেন বা জেনেছেন এবং সেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আমাদেরকে এটাও মানে আপনি পারেন যদি হচ্ছে আপনার পরিচিত কেউ থাকে আপনার আশেপাশে ঘটনা শেয়ার করতে চান বা স্টুডিওতে আসতে চান না তাদেরকেও আপনি চাইলে কিন্তু জানাতে পারেন যে তাদের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আপনি সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। ইটস ভেরি ইজি, আপনার যে মোবাইল ফোনটা আছে সেটা দিয়ে আপনি রেকর্ড করে পাঠাতে পারেন। একটা জিনিস আপনাদের জন্য একটু সাজেশন থাকবে, যারা যেখান থেকেই মোবাইলে রেকর্ড করবেন আপনাদের সবসময় একটা জিনিস খেয়াল করবেন, জায়গাটা যেন কোয়াইট হয়, একটা কোয়াইট প্লেসে গিয়ে রেকর্ড করবেন এবং কোন ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার দরকার নাই। আজকের মতো এখানেই শেষ করব, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।